بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلْتَكُمْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد أبسطيت فيديو দিনদার ভাই সকল, আপনার পূর্বে অবগত রয়েছেন আজকে IERF ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন ও মাদ্রাসাতুল হাদিসের যৌথ উদ্যোগে একটি স্পষ্ট বিষয়কে সামনে রেখে আমরা এ আলোচনা সভার আয়োজন করেছি। বিষয়টি হাজ বিনষ্টে ফাজাইলে হাজ কিতাব, ফাজাইলে হাজ এটি একটি প্রসিদ্ধ কিতাব যা স্বল্প মূল্যেও পাওয়া যায় এবং সর্বত্রও পাওয়া যায়। এই কিতাবের কিছু বিশেষত্ব রয়েছে, সেই বিশেষত্বগুলি আমাদের কতটুকু উপকারে আসবে এ প্রসঙ্গেই মূলত, বিশেষ করে যারা হজে যাবেন তাদের কতটুকু উপকারে আসবে এ প্রসঙ্গেই আজকের উপস্থাপনা। হয়তো প্রশ্ন আসতে পারে যে আমাদের বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এরপরও একটি বইকে কেন্দ্র করে কেন এই আলোচনার আয়োজন? এর কারণ কি? প্রশ্নের সংক্ষিপ্ত জবাবে আমরা বলব, আমরা জানি ইসলামের পঞ্চম স্তম্ভ হাজ্জু বাইতুল্লাহিল হারাম, এটা একটি নফল ইবাদত নয়, সামর্থ্যবানদের জন্য একটি ফরজ ইবাদত যা অবশ্যই পালনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দশম হিজরিতে বিদায় হজ পালন করেন, বিদায় হজ্জের সময় প্রতিটি অবস্থানেই তিনি একটি কথা বারবার উচ্চারণ করেন,
তিনি বলেন খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমাদের হাজ এর নিয়ম নীতি বিধিবিধান জেনে নাও। এটা এই জন্যই তিনি বারবার এই কথাটি উচ্চারণ করেছেন, কারণ তিনি আগেই আবার বলে রেখেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি ইসলামের কোন আমল করবে আর সেই আমলের ক্ষেত্রে আমাদের নির্দেশনা নেই, নিয়ম নীতি নেই, অনুমতি নেই, এমন যদি কেউ ইসলামের কোন আমল করে তাহলে সেই আমল তার দিকে প্রত্যাখ্যানযোগ্য, কখনো গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাধারণ নির্দেশ জারি করে দিয়েছেন, যে কোনো আমল করতে চাইলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনার আলোকে হতে হবে, তার নিয়ম নীতির আলোকে হতে হবে, না হলে সে আমল কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। একজন মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করেও হজ করতে পারেন, সাধারণ হজ বর্তমান ব্যয় অনুযায়ী যেটা 3-4 লক্ষ হলেই হয়ে যাচ্ছে, কেউ যদি 3-4 লক্ষ নয় 3-4 কোটি টাকা ব্যয় করেও হজ করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতির আলোকে না করে, তাহলে 3-4 লাখের জায়গায় 3-4 কোটি টাকা ব্যয় করলেও সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। শুধু গ্রহণযোগ্যই নয়, বরং বিভিন্ন পথ পদ্ধতি অনুযায়ী যদি সে হজ পালন করে এটি গ্রহণযোগ্য তো হবেই না, বরং তার এটি বড় ধরনের অপরাধের একটি কারণ হবে, বড় ধরনের অপরাধের একটি মাধ্যম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরত্ব সৃষ্টির একটি মাধ্যম হবে। যে সমস্ত কারণে আজকে হাজি সাহেবগণ হজ করতে যান অথচ তার এই হজ আল্লাহর কাছে কবুলের আশা করা যায় না, বরং এ হজ পালনের মধ্য দিয়েও সে আরো অপরাধী হয়ে যাওয়ার আশঙ্কা হয়, সেই বিষয়গুলির মাঝে অন্যতম একটি বিষয় হল আজকে যেই কিতাব ফজাইলে হজ নিয়ে আমাদের কথা। এটি এমন একটি কিতাব যেই কিতাব মানুষকে হজ কবুল নয়, যদিও শত শত কাহিনী এখানে দেওয়া রয়েছে কিভাবে হজ কবুল হবে তার, কিন্তু এই হজ কবুল নয়, বরং হজ মারদুদ, মাবরুর নয়, মারদুদ, প্রত্যাখ্যানযোগ্য হজ হওয়ারই একটি পথ ও পদ্ধতি। বিশেষ করে এটাই শুধু কারণ নয়, আমি 2014 সালেও হজে ছিলাম, প্রথমের দিকে যাওয়ায় দীর্ঘদিন হজ সফরে ছিলাম, তো যারা আমাদের সাথে ছিলেন তাদের মাঝে নিয়মিত হজ বিষয়ক আলোচনা হতো, সাথে কোরআন ও সহিহ সুন্নারও আলোচনা হতো। তারা সকলেই যারা আমাদের সাথে, তারা শুধু নয়, বিভিন্ন হোটেল থেকেও এসে তারা অনেক উপকৃত হতেন, যারা যারা সংবাদ পেয়েছেন বহু দূর দূর থেকেও, অন্য হোটেল থেকেও এসে আমাদের আলোচনায় অংশগ্রহণ করতেন। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, জনৈক মুরব্বী, তিনি আমাদের এই সুন্দর আলোচনা, কোরআন সুন্নাহর আলোকে সুন্দর এ হজের বর্ণনা, যা মানুষ শুধু নয় বরং তাদের অধীনস্থ হাজি সাহেবেরাও গুরুত্ব সহকারে এসে আলোচনা শুনছিলেন, এটা তাদের সহ্য হল না। সহ্য না হয় তিনি আমাদের এই আলোচনাকে বন্ধ করার চেষ্টা করলেন, এটা মক্কার পরিবেশের কথা বলছি, কাবার খুব কাছের কথা, দূরের কথা নয়। আমাদের এই কোরআন সহি সুন্নাহর সঠিক আলোচনা বন্ধ করার চেষ্টা করলেন, যদিও চেষ্টা করে সফল হয়নি, কিছু কিছু মানুষকে, তাদের অধীনস্থ মানুষদেরকে দূরে সরানোর চেষ্টা করেছে, তিনি কি করলেন, আমাদের সময়টাকে পরিবর্তন করে দিয়ে এমন এক সময় আমাদেরকে দিলেন যে সময়ে সালাতের প্রস্তুতি বা ইত্যাদির কারণে সঠিকভাবে আলোচনা করার সুযোগ হতো না। তিনি আমাদের আলোচনাকে দূরে সরিয়ে দিয়ে আলোচনার ব্যবস্থা করলেন কিসের, আমাদের কোনো আপত্তি ছিল না যদি কোরআন সহি সুন্নাহর সঠিক আলোচনা সেখানে থাকত, কিন্তু সহি আলোচনাকে দূর করে দিয়ে তিনি শুরু করলেন এ ফাজাইলে হাজ এর আলোচনা, এ বই থেকে পাঠ করতে শুরু করলেন। তাদের অধীনস্থ হাজিগণ, যেখানে আমাদের আলোচনায় প্রায় 100 অধিক মানুষ বসত, আরো কখনো বেশি হতো, সর্বপ্রথম দিন তিনি যখন আলোচনা শুরু করলেন তাদের আলোচনায় 9 বসেছিলেন, দ্বিতীয় দিনে 4 বসলেন, আর সেই আলোচনা ছিল তাদের কোন মৌখিক আলোচনা নয়, সেই আলোচনা ছিল এই ফাজাইলে হজ কেতাব পড়ে শোনানো, এই কেতাব থেকে তালিম। আমার ইচ্ছা জাগলো যে এত বড় গুরুত্বপূর্ণ কিতাব, আমাদের কোরআন ও সুন্নাহর আলোচনা দূরে সরিয়ে দিয়ে এটাকে চালু করা হলো, নিশ্চয়ই এর বড় মহত্ত্ব, গুরুত্ব, তাৎপর্য আছে, একটু দেখি, চিন্তা করে কিতাবটাও একটু নজর দিয়ে দেখি, আসলে এর মাঝে কত বড় বুজুর্গী আছে একটু খুলে দেখার দরকার। আল্লাহু আকবার, কিতাব খুলে দেখলেই বিষয়টি স্পষ্ট হলো আমার কাছে যে এগুলি প্রকৃতপক্ষে কোরআন ও সহি সুন্নাহর অনুসারীদেরকে বা একজন মুসলিমকে প্রকৃতপক্ষে কোরআন ও সহি হাদিসের আলোকে ইসলাম জানা ও মানা থেকে দূরে সরানোর একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। যার ফলে আমার ইচ্ছা জাগলো যে অবশ্যই মুসলিম উম্মাকে, বিশেষ করে বাংলা ভাষীদেরকে, যেহেতু এটিও বাংলা ভাষায় উর্দু থেকে অনুবাদ করা হয়েছে, এই বাংলা ভাষীদেরকে কমপক্ষে জানানো উচিত ফাজাইলে হাজ যে কি রয়েছে এবং এর গুরুত্ব তাৎপর্য কতটুকু ইসলামে গ্রহণ করার ক্ষেত্রে না বর্জন করার ক্ষেত্রে। একজন মানুষের হজকে আল্লাহর কাছে কবুল হতে এ ফাজাইলে হজ সহযোগিতা করবে, না একজন মানুষের হজকে আল্লাহর কাছে বর্জনীয়, প্রত্যাখ্যানযোগ্য হতে সহযোগিতা করবে। আমাদের আলোচ্য বিষয় শুনে আপনারা স্পষ্ট হয়েছেন যে হজ বিনষ্টে ফাজাইলে হজ কিতাব, একজন হাজির হজ নষ্ট করে দেওয়ায়, শুধু নষ্ট নয়, এই ফাজাইলে হজ কিতাবকে অনুসরণ করে কেউ যদি হজ পালন করে জেনে শুনে বুঝে, তাহলে তার শুধু হজ নষ্ট নয় বরং তার ঈমান নষ্ট হয়ে যাবে, এতে আমি সন্দেহ মনে করি না, বরং নিশ্চিত হিসাবে বলতে পারি শুধু তার হজ নষ্ট নয় বরং তার ঈমানও নষ্ট হয়ে যাবে। কিন্তু কি বলবেন, যখন পড়া হয় আর যাদের সামনে পড়া হয় তাদের মুখ দিয়ে তো সুবহানাল্লাহ ছাড়া আর কোনো কথা পাওয়া যায় না। তাই আশ্চর্যের বিষয়, এজন্য এই কিতাব ফাজাইলে হজ যে কিতাবটি বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, 216 পৃষ্ঠার বইটি, মূল লেখক হচ্ছেন মাওলানা হাফেজ মোহাম্মদ জাকারিয়া সাহারানপুরি, অনুবাদক হচ্ছেন মাওলানা মোহাম্মদ সাখাউদ্দৌলা। এই কিতাবটি একটু আমাদের ধারণা নেওয়া দরকার, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ থেকেই নাজির বাজার বড় জামে মসজিদে 2012, 2013, 2014 হজ প্রশিক্ষণ হয়েছে, আর এই হজ প্রশিক্ষণ শুধু অত্র এলাকাবাসীরাই উপকৃত হয়েছে এমন নয়, এবার হজেও আমি এমন মানুষদেরকে পেয়েছি যারা সেই ইউরোপে বলেন বা আমেরিকায় বলেন আমাদের এই নাজির বাজার বড় জামে মসজিদে যে হজ প্রশিক্ষণ হয়েছে সেখান থেকে তারা এই হজ প্রশিক্ষণ গ্রহণ করেও সেই আলোকেও হজ পালন করার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ, কারণ এটি প্রচারে সহযোগিতা করেছে আমাদেরকে jumarkhutba.com এবং aldinalislam.com এগুলির মাধ্যমে প্রচার হয়েছে এই হজ প্রশিক্ষণ এই মসজিদ থেকে কোরআন ও সহি সুন্নার আলোকে। তাই আমরা চিন্তা করলাম যে এই মসজিদে এই সুন্দর প্রশিক্ষণকে যারা নষ্ট করে দিয়ে গজামিল এর প্রতি মানুষকে পথ দেখাচ্ছে যার মাধ্যমে হজ তাদের বাতিল হয়ে যাওয়ার এই আশঙ্কা বেশি, সে বিষয়টিও এই মসজিদ থেকেই একটু সতর্কবাণী উচ্চারণ হওয়া দরকার ইত্যাদি কারণে আজকে আমরা এই বিষয় নিয়ে মুসলিম উম্মা বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিম সমাজের কাছে এ তথ্য একটু জানাতে চাই। কারো প্রতি বিদ্বেষ নয় আমাদের, কোন দল কোন গোষ্ঠীর প্রতি আমাদের বিদ্বেষ নয়, আমাদের উদ্দেশ্য হল কোরআন ও সহি সুন্নার আলোকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন ফরজ এবাদত মানুষ যেন করতে কোরআন ও সহি সুন্নার আলোকে পালন করতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের শিকার না হয়, বিভিন্ন রকমের বিভ্রান্তির সম্মুখীন না হয়, সেজন্যই এটি স্মরণ করে দেওয়া। হয়তো কেউ বলবেন যে ফাজাইলে হজ্জেই কি এ বিষয়ে সবচেয়ে ভয়ঙ্কর বই না আরো অনেক কিছু রয়েছে? কোনো সন্দেহ নেই, এ ফাজাইলে হজ্জের মতো আরো অসংখ্য লেখকের বইও রয়েছে যেগুলি অবশ্যই এই ধরনের বা এর চেয়েও আরো জঘন্যতম হতে পারে। তবে এটি যেহেতু বেশি প্রসিদ্ধ এবং বেশি পরিচিত, বেশি মানুষই চিনে জানে, তাই এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আমরা একটু মুসলিম উম্মাকে স্মরণ করে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে এমন একটি দল হওয়া উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান জানাবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ ভালো কাজের নির্দেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার এবং মুনকার থেকে খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখবে। এই বই পুস্তক পড়ে, এই জাতীয় বই পুস্তক পড়ে হজ পালন করা বা মানুষদের হজ নষ্টের এটি একটি ষড়যন্ত্র, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি সূক্ষ্ম মুনকার, সূক্ষ্ম অপরাধ এবং ভয়ঙ্কর অপরাধ যেটা সম্পর্কে সাধারণ মানুষ হয়তো অতটা বুঝবে না, বরং এটাও একটি ইবলিসের বড় কৌশল। যেমন ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, একজন মানুষের ইবাদত নষ্ট করার জন্য, একজন মানুষকে পথভ্রষ্ট করার জন্য, একজন মানুষকে ইমান থেকে দূরে সরানোর জন্য ইবলিসের কাছে সবচেয়ে পছন্দনীয় ও প্রিয় বস্তু হচ্ছে বিদআত। আর সেই বিদআতে লক্ষ বিদআতে ভরপুর হলো এ ফাজাইল হজ, একটি দুইটি নয় লক্ষ বিদআতে ভরপুর এ ফাজাইল হজ। সুতরাং এর মাধ্যমে একজন মানুষের হজ অতি সহজেই বাতিল হয়ে যেতে পারে এবং শয়তান ইবলিস সেখানে জয়লাভ করতে পারে। যেন ইবলিসের খপ্পর থেকে মুসলিম উম্মা মুক্ত হতে পারে সে লক্ষ্যে আজকে আমাদের এই আয়োজন, আজকে আমাদের এই আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই কিতাবের পাঠক, যারা এই কিতাবের লেখক, যারা এই কিতাবের প্রচারক, সকলকে কোরআন ও সহি সুন্নার আলোকে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করে এ ধরনের ভয়ঙ্কর বিষয় থেকে বিরত থাকার তৌফিক দান করুক। মুসলিম উম্মাকেও এ ধরনের ভয়াঙ্কর বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। সম্মানিত শ্রোতৃবৃন্দ, এ ফাজাইল হাজ এই কিতাবটি নিয়ে আলোচনা করতে গেলে এই 216 পৃষ্ঠার কিতাব আমার মনে হয় কমপক্ষে 216 ঘন্টার দরকার। 216 পৃষ্ঠা নিয়ে আলোচনা করতে গেলে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে 216 ঘন্টারই দরকার হবে। কিন্তু অতি অল্প সময়ে আমরা এত বিস্তারিত আলোচনা করতে পারবো না। সামান্য কিছু মৌলিক বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব, সেগুলির আলোকে একজন মানুষ হয়তো বুঝতে পারবে যে এ বইটি কোন পর্যায়ের এবং কোন দিকে মানুষকে আহ্বান জানায়। যারা হজে গেছেন এবং সহিহ সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকার হজ করার চেষ্টা করেছেন, কিছু পড়াশোনা করেছেন, হজের মাঠে এর বিপরীত যে সমস্ত কর্মকাণ্ড হয়ে থাকে মানুষেরা করে, সেই সমস্ত সুন্নাহ বিরোধী কর্মকাণ্ডের বলা যেতে পারে অধিকাংশ কাজ ও চিন্তার কেন্দ্র হচ্ছে এ ফাজাইল হজ। সুন্নাহ বিরোধী অধিকাংশ হজের কাজ ও চিন্তা চেতনা ও মানসিকতার একটি বড় ধরনের কেন্দ্র হচ্ছে এ ফাজাইল হজ। সুতরাং এ ফাজাইল হজ সম্পর্কে একজন মুসলিমকে অবশ্যই কিছু জানতে হবে। কেন? কবি বলছিলেন, আরফতু শাররা লা লিশাররি ওয়ালাকিন লিতাওয়াকিহি মান লাম ইয়ারিফ শাররা ইয়াকিউ ফীহি। বলছেন যে আরফতু শাররা, খারাপ জিনিসটাকেও আমি জানার চেষ্টা করেছি। কেন? লা লিশাররি, এই খারাপ জিনিসটা আমি মেনে চলবো এই জন্য নয়, ওয়ালাকিন লিতাওয়াকিহি, এই খারাপ জিনিসটা থেকে বাঁচার জন্যই আমি খারাপ জিনিসটা জানার চেষ্টা করেছি। কারণ মান লাম ইয়ারিফি শাররা ইয়াকিউ ফি, যে খারাপ জানবে না বুঝবে না সে খারাপে কোনোদিন না কোনোভাবে লিপ্ত হয়ে যাবে। সুতরাং এ ফাজাইল হজ, এর মাঝে কিছু কোরআন এবং সুন্নাহর ভালো কথা থাকলেও তার বলা যেতে পারে 80% হলো মন গড়া কথা, 80% হলো মন গড়া কথা বা তার চেয়েও বেশি হতে পারে। এই মন গড়া কথা ও বিষয়গুলি সম্পর্কে একজন মানুষ যদি কিছু ধারণা না রাখে তাহলে কোনোদিন না কোনোদিন তিনি এসব কিছুর কাছে হার মেনে যাবেন, লিপ্ত হয়ে যাবেন, ফলে তিনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আসেন আমরা সামান্য কিছু বিষয় নমুনা স্বরূপ একটু জেনে দেখার চেষ্টা করি। আগে বলেছি যে এমন কোন পৃষ্ঠা নেই যেই পৃষ্ঠায় বলা যায় যে কোরআন এবং সহিহ সুন্নাহ বিরোধী কথা নেই, এমন কোন পৃষ্ঠা নেই, বরং শিরকি কথাও ভরপুর, বেদাতি কথাও ভরপুর, কুসংস্কারী কথা তো অভাব নেই, সেগুলি যেন ভরা। কত রকমের বুজুর্গ এবং বুজুর্গদের কত ধরনের বুজুর্গি রয়েছে সবগুলি দিয়ে যেন এই বইটি ভরপুর। আমরা কয়েকটি সামান্য কিছু নমুনা স্বরূপ একটু জানার চেষ্টা করি। এই বইটি একটু জানার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে মাদ্রাসাতুল হাদিসের উচ্চতর গবেষণা বিভাগের স্নেহের ছাত্রবৃন্দ তারাও একটু আমাকে সহযোগিতা দিয়েছে, তারাও বিষয়টি তাদেরও কিছু জানার সুযোগ হয়েছে এবং আমিও তাদের দ্বারা কিছুটা সহজে বিষয়গুলি আউট করার চেষ্টা করেছি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে হজ করার বিষয় এবং সেই ক্ষেত্রে বারবারই কি পর্যায়ে এখানে আলোচনা রয়েছে, 33 পৃষ্ঠা জনৈক বুজুর্গের ঘটনা নিয়ে আসা হয়েছে। বুজুর্গ বললেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরফ হতে কয়েকটি হজ করিয়াছি, মুয়াফিক ইবনে মুয়াফিক নামে এক বুজুর্গ, তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কয়েকবার হজ করেছি, একবার হুজুরকে স্বপ্নে দেখিলাম, হুজুর বললেন তুমি আমার পক্ষ হইতে হজ করিয়াছ, আমি বলিলাম জি হুজুর, হুজুর পাক আবার বলিলেন তুমি কি আমার পক্ষ হইতে লাভবাহিক বলিয়াছ, আমি বললাম জি হুজুর বলিয়াছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন আমি উহার প্রতিদান দিব, কিয়ামতের দিন আমি ওই সময় তোমার হাত ধরিয়া বেহেশতে প্রবেশ করাইয়া দিব যখন অন্যান্য লোক হিসাব কিতাবে ব্যস্ত থাকিবে। কিয়ামতের মাঠে মানুষজন যখন হিসাব কিতাবে ব্যস্ত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে হজ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তার হাত ধরে জান্নাতে প্রবেশ করাইবে। জোরে সুবহানাল্লাহ বলবেন না। আপনারা নাউজুবিল্লাহ বলছেন, কিন্তু তো এগুলি শুনে কত সুবহানাল্লাহ বলেন, তো কি ধরনের আজবি কারবার দেখুন। প্রথম বিষয় হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবায়ে কেরামগণ তাদের জীবদ্দশায় কোন বদলি হজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপকৃত করার চেষ্টা করেছেন বলে এর সামান্যতম কোনো সহিহ সঠিক প্রমাণ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে হজ করে বা কোনো ইবাদত করে তাকে সওয়াব দেওয়ার কোনো প্রয়োজন নেই। হয়তো কেউ বলবেন যে তাহলে তার উপর এত দরুদ এবং সালাত সালাম কেন পেশ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম সালাত সালাম পেশ করি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপকারের জন্য নয়, এটা হলো আমাদের উপকারের জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার সালাত পেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করে। অতএব রাসূলের উপর সালাত ও সালাম পেশ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ, এটি রাসূলের প্রতি সদাচরণ সদ্ব্যবহারের একটি বিষয়। দ্বিতীয়, এর মাধ্যমে আমরা যেন আরো কি হতে পারি, বেশি উপকৃত হতে পারি এই জন্য। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হজ বা উমরা করার বা আরো কোনো ইবাদত করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামগণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এই ধরনের তারা তার পক্ষ থেকে করেছেন বলে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং এটিও এক প্রকার বলা যেতে পারে বেদাত অবশ্যই এবং বাড়াবাড়ি। আর এই বেদাতটাকে ছড়িয়ে দেওয়ার জন্য ফজিলত নিয়ে এসেছেন তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বুজুর্গকে স্বপ্নে বলতেছেন যে এর ফজিলত হলো রাসূলের পক্ষ থেকে হজ করলে মানুষেরা যখন হিসাব নিকাশে ব্যস্ত থাকবে কিয়ামতের মাঠে বিনা হিসাবে তার কি মানে সেখান থেকে হাত ধরে জান্নাতে ঢুকাই দিবে, মানে এরপর আসুন এ হজ। এ হজ কি জিনিস? এটা হজ, এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, হজ হলো একটা প্রেমের ময়দান, এ হজ হচ্ছে একটা প্রেমের কেন্দ্র। প্রেমিকদের যে জোয়ার উঠে সেই জোয়ারটাকে আরো বৃদ্ধি করার জন্যই হলো এ হজের আয়োজন। প্রেমিকদের এই সমস্ত শব্দগুলি, এই প্রেমিক আর ইশক আর এই সমস্ত শব্দগুলি আসলে কোরআন সুন্নার ব্যবহার নয়, এগুলি দুই শ্রেণীর ব্যবহার। এক শ্রেণী হলো ইসলাম থেকে দূরে সরে রয়েছে যারা তাদের, আরেক শ্রেণী হলো ইসলাম নাম দিয়ে সুফিবাদের চরমপন্থী যারা তাদের, তাদের প্রেমের জ্বালায় যেন সবকিছু জ্বলে যায়। তো হজটাও হলো এরকম প্রেমের একটা আসর, প্রেমের একটা কেন্দ্র। এমর্মে তারা বলতেছেন ফাজাইল হজের 43 পৃষ্ঠায় হজের হাকিকত বর্ণনা করতে গিয়ে বলেন এই হজের কতগুলি গুরুত্ব রয়েছে, হাকিকত রয়েছে। এক নম্বর হাকিকত হলো বা দুই নম্বর হাকিকত বলতেছেন, দুই নং হজ ইশক ও মহব্বত প্রকাশ করিবার এবং রুহকে প্রকৃত প্রেম ভালোবাসায় রঞ্জিত করিবার একটি নমুনা। অন্য আরেক পৃষ্ঠায় বলছেন 39 পৃষ্ঠায় সেখানে আবার বলতেছেন যে বিশেষ করিয়া হজের সফর তো প্রেম ও ভালোবাসার সফর, প্রেমিকদের মতোই উহা সম্পাদন করিতে হইবে, প্রেমিকদের মতোই এ হজ সম্পাদন করিতে হইবে। এর মানে প্রেমিকদের মতোই হজ সম্পাদন করিতে হবে মানে কি, পাগলের মতোই এ হজ সম্পাদন করতে হবে। কারণ যেগুলি প্রেমিক প্রেমিকাদের যে অবস্থা, এটি তো হলো একটা পাগলামির অবস্থা, এই পাগলামির মতোই এ হজ সম্পাদন করতে হবে। এই সমস্ত পরিভাষাগুলি যে আল্লাহর প্রেমে পড়ে যাওয়া, আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করা, এই সমস্ত কথাগুলি অবশ্যই কোরআন ও সহি সুন্নার আলোকে গর্হিত কথা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে প্রেম এই ধরনের শব্দগুলি ব্যবহার করা মার্জনীয় নয়, অমার্জনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে ব্যবহার হবে ভালোবাসা, ব্যবহার হবে শ্রদ্ধা, ব্যবহার হবে সম্মান, ব্যবহার হবে আল্লাহর প্রতি আন্তরিকতা। কিন্তু এই ধরনের পাগলামি কথাগুলি ব্যবহার করা উচিত নয়। এই ধরনের কথাই যেন অনেক বইটাই ভরা। আর সেই প্রেম এর ক্ষেত্রে প্রেমিক 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 প্রেমিকাকে যে সমস্ত ভালোবাসা তাদের মাঝে বিনিময় হচ্ছে, সেই ধরনের অনেক কবিতা এখানে পাবেন। যে প্রেম মানে কবিগুলি প্রেমিক এবং প্রেমিকাকে লক্ষ্য করে যে কবিতাগুলি তৈরি করেছে, সেই রকম কবিতাগুলি এখানে বহু পাবেন, যেগুলোকে একজন হাজী আল্লাহর সাথে সম্পৃক্ত করে সেই রকম এই নমুনা দেওয়ার জন্য চেষ্টা করেছেন লেখক। অন্যভাবে দেখুন, পায়ে হেঁটে হজ করার বিশাল ফজিলত রয়েছে। তো এই ফজিলতের প্রতি উৎসাহিত করতে গিয়ে পায়ে হেঁটে হজের কি অলৌকিক ঘটনা বলতেছেন, যে পায়ে হেঁটে হজ কতবার করেছেন কতজন বুজুর্গ দেখুন। ৪২ পৃষ্ঠায় বলতেছেন যে ৮ তারিখ রওনা হইয়া মিনা পর্যন্ত মাত্র ৩ মাইল, আর ৯ তারিখে ভোর হইতে আরাফাত পর্যন্ত ৫ মাইল, ইহা শক্তিমানদের জন্য তেমন কোনো কষ্টসাধ্য ব্যাপার নয়, অথচ প্রতি কদমে ৭ কোটি নেকি হয়। এক এক কদম ফেললে ৭ কোটি নেকি হয়। এক রেওয়ায়েতে আছে, মিনা এবং আরাফাত পর্যন্ত পায়ে দল চলিলে, মানে পায়ে হেঁটে গেলে হারাম শরীফের ১ লক্ষ নেকি পাইবে। অর্থাৎ এগুলি মন গড়া কথা। হারাম কাবায় যদি কেউ সালাত আদায় করে, এটি সহিহ হাদিসের কথা, তাহলে অন্য মসজিদে ১ লক্ষ বার সালাত আদায়ের সমান হলো কাবায় ১ বার সালাত আদায়। ইসলামে শুধু সালাতের কথা বলা হয়েছে, আর অন্য কিছু নয়। কিন্তু লেখক বলতেছেন যে এক রেওয়ায়েতে আছে, মিনা ও আরাফাত পর্যন্ত পায়দল চলিলে হারাম শরীফের ১ লক্ষ নেকি পাইবে। আলী ইবনে সোয়াইব রাদিয়াল্লাহ আনহু নিশাপুর হইতে পায়দল চলিয়া ৬০ হাজ করেন, মানে ৬০ বার হজ করেন। নিশাপুর মানে খোরাসান, সেই খোরাসান থেকে কাবায় তিনি তার জীবনে ৬০ বার পায়ে হেঁটে চলে হজ করেছেন। মুগিরা বিন হাকিম মক্কা শরীফ হইতে পায়দল চলিয়া ৫০ হজের উপর করেন। আবুল আব্বাস পায়দলে ৮০ হজ করেন। আবদুল্লাহ মাগরিবি পায়দলে ৯৭ হজ আদায় করেন। মাগরিবি মানে মরক্কো, মরক্কো থেকে তিনি হজ করতে এসেছেন ৯৭ বার পায়ে হেঁটে। কাজী ইয়াজ সেফা গ্রন্থে লিখিয়াছেন, জনৈক বুজুর্গ পুরা হজের সফর পায়দলে অতিক্রম করার পর লোকেরা কষ্টের কথা উঠাইলে তিনি বলেন, যেই গোলাম মনিব হইতে পালাইয়া যায় সে আবার মনিবের দরবারে সোয়ার হইয়া কি করিয়া আসিতে পারে, আমার শক্তি থাকলে মাথা নিচের দিকে দিয়া আসিতাম। এই সফরে ইহা একটি সাধারণ দৃষ্টান্ত। তাকে পায়ে হেঁটের কথা বলা হলো কেন? তিনি বলছেন যে পায়ে হেঁটে কেন, আমার যদি সম্ভব হইতো তাহলে পাগুলি উপরে দিয়ে মাথার উপর দিয়ে হেঁটে হেঁটে আমি আসে হজ করতাম। তাওয়াফের কাহিনী দেখুন, তাওয়াফের ক্ষেত্রে একজন মানুষকে খুব বিনয় নম্রতার সাথে আল্লাহকে ভয় করে তাওয়াফ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কেউ যদি তাওয়াফের ক্ষেত্রে কোনো ভিন্ন দৃষ্টি দিয়ে থাকে তাহলে তার কি অবস্থা হতে পারে দেখুন। মোহাম্মদ বিন মুসা বলেন, জনৈক আজমি ব্যক্তি তাওয়াফ করিতেছিলেন, আজমি মানে অনারবি ব্যক্তি, যে আরবি নয়, তাওয়াফ করতেছিলেন। লোকটি নেকবত দিনদার ছিল, নেকবত দিনদার ছিল। তাওয়াফ করিবার সময় জনৈকা সুন্দরী মেয়ে লোকের পায়ের অলংকারের শব্দ তাহার কানে আসিল। তাওয়াফ করতেছে, আরেকজন মেয়ের পায়ের অলংকারের শব্দ তার কানে আসলো। লোকটি সেই মেয়ে লোকটার দিকে দেখিতে লাগিল। হঠাৎ রুকনে ইয়ামানি হইতে একটি হাত বাহির হইয়া তাহাকে এমন জোরে এক চর মারিল যে তাহার চক্ষু বাহির হইয়া গেল এবং বাইতুল্লার দেওয়াল হইতে আওয়াজ আসিল, আমার ঘর তওয়াফ করিতেছ আর আমার গায়ের দিকে নজর করিতেছ, থাপ্পর সেই দৃষ্টির প্রতিবাদ। আবার যদি বেয়াদবি কর তবে আমিও অধিক প্রতিশোধ গ্রহণ করিব। তে হলো কাহিনী আজব কেতাবের, যে তওয়াফের ক্ষেত্রে জনৈক বেচারা এই ভুল করে ফেলেছেন যে কোন মেয়ে মানুষের দিকে দৃষ্টি দিয়েছেন, কাবার ওয়াল থেকে হাত বের হয় তারে থাপ্পর দিয়ে তার দৃষ্টি পর্যন্ত শেষ করে দিয়েছে। তাওয়াফের আরো কত ধরনের বিষয় পাওয়া যায়, যেমন আরেক পৃষ্ঠায় বলছেন, কুরজ এবনে ওয়াবরা নামীয় এক বুজুর্গ ছিলেন, যিনি দিনে 70 বার এবং রাতে 70 বার তাওয়াফ করতেন। একজন বুজুর্গ, তিনি দিনে 70 বার তাওয়াফ করতেন এবং রাতে 70 বার তাওয়াফ করতেন। যাহার দূরত্ব দৈনিক 30 মাইল হইত, প্রতি তাওয়াফের পর 2 রাকাত নফল পড়িতেন, ফলে 280 রাকাত নফল হইত, তার দিনেই দিন রাত্রে 280 রাকাত নফল হইত। তদুপরি দৈনিক 2 বার কোরআন শরীফ খতম করিতেন। এসব ওই বুজুর্গই আখিরাতের চিরস্থায়ী জিন্দিগির জন্য অনেক কিছু উপার্জন করিয়া গেছেন। দিনে 70 বার তাওয়াফ করতেন, রাতে 70 বার তাওয়াফ করতেন, 280 রাকাত নফল পড়তেন, আবার দিনে এবং রাতে 1 বার করে কোরআন খতম দিতেন। ঠিক একইভাবে এ বইয়ের মাঝে মানুষ আরো যে সমস্ত দেখবেন, যে অনেক শুনবেন যে মক্কা থেকেও বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসে। কেন মাটি নিয়ে আসে? এই মাটির অনেক বরকত রয়েছে সেজন্য। তো বরকতের ছড়াছড়ি কি ধরনের এই বইতে একটু দেখুন। 97 পৃষ্ঠায় এই বইয়ের 97 পৃষ্ঠায় বলা হচ্ছে, তেমনি তো মক্কা শরীফের প্রতিটি স্থান, মক্কা শরীফের প্রতিটি স্থান এমনকি প্রতিটি ইট পাথর এবং বালুকা পর্যন্ত বরকতওয়ালা। মক্কা শরীফের প্রতিটি স্থান, প্রতিটি ইট পাথর বালু সব হলো বরকতওয়ালা। তবে পূর্বে বর্ণিত বিশেষ স্থান সমূহ ব্যতীত, পূর্বে বেশ কতগুলি জায়গার কথা বলছে এগুলি বরকতময়, আরো কয়েকটি জায়গা রহিয়াছে। তন্মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ আনহা এর ঘর, যেখানে ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর এবং ইব্রাহিম ব্যতীত হুজুরের বাকি সব আওলাদদের জন্ম হয়, হিজরতের পূর্ব পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে থাকেন। ওলামাগণ লিখিয়াছেন, হারাম শরীফের পর যে স্থান সবচেয়ে বেশি বুজুর্গ, সেই স্থান সবচেয়ে বেশি বুজুর্গ। মানুষেরা হজ করতে গেলে, মক্কায় গেলে তারা খুঁজেন যে কোন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল। বিশেষ করে সেখানে একটি লাইব্রেরি রয়েছে, বলা হয় যে এই লাইব্রেরি বরাবর জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল। ওই পাশেই আবার একটা টয়লেট রয়েছে, সেখানেও বলা হয় যে এখানে আবু জাহেলের বাড়ি ছিল। এবার এক হাজী সাহেব বললেন যে আমাদের মোয়াল্লিম সাহেব আমাদেরকে অনেক উপদেশ দিয়েছেন, তবে তিনি আমাদেরকে বললেন যে বেশি না পারলেও কমপক্ষে ওই টয়লেটে গিয়ে 3 বার টয়লেট করবেন। কোন টয়লেটে গিয়ে? যেখানে আবু জাহেলের বাড়ি ছিল। তো কিছু না পারলেও ওই জায়গায় গিয়ে 3 বার আপনি টয়লেট ব্যবহার করে আসবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। তো এই জায়গাগুলি খোঁজাখুঁজি শুরু করে। কেন? এই সমস্ত বুজুর্গরা যখন তাদের এই বইগুলিতে এই সমস্ত তালিম দিয়ে থাকেন, তালিমে কি বলা হচ্ছে? তালিমে বলা হচ্ছে যেখানে ফাতেমার খাদিজা রাদিয়াল্লাহ আনহার ঘর ছিল, ফাতেমা রাদিয়াল্লাহ আনহার জন্মস্থান, সেই জায়গাগুলি নাকি কাবার পরেই হলো সেগুলি সম্মানিত জায়গা। তাদের বুজুর্গগণ বলছেন কাবার পরেই সেটি হলো সম্মানিত জায়গা। তো এ হচ্ছে সেই বুজুর্গদের দিন, বুজুর্গদের দিন, আল্লাহর দেওয়া দিন নয়। এই জন্য অনেক সময় আমরা বলি যে তারা এ সমস্ত যে বলেন এগুলি কই পান, এগুলি আছে তাদের বুজুর্গদের যে দিন রয়েছে, তাবলিগ জামাতের বুজুর্গদের যে দিন সেই দিনে এগুলি রয়েছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন সেই দিনে এগুলি নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে বলা হচ্ছে পৃথিবীর মাঝে সবচেয়ে মর্যাদাশীল সম্মানিত বরকতময় স্থান হচ্ছে বাইতুল্লাহ কাবা, এরপরে দ্বিতীয় হলো মসজিদে নববী, তৃতীয় হলো মসজিদে আকসা সেই ফিলিস্তিনে। কিন্তু বুজুর্গানের দিনের, বুজুর্গানের দিনদের দিনে রয়েছে যে কাবার পরেই হচ্ছে সবচেয়ে সম্মানিত জায়গা সেই জায়গাগুলি, যে জায়গাগুলিতে খাদিজা রাদিয়াল্লাহ আনহার ঘর বাড়ি ছিল সেই জায়গাগুলি। অথচ সেগুলির কোনো ভিত্তি নেই, অস্তিত্ব নেই এখন। বরং যে লাইব্রেরিটিকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল, সেই লাইব্রেরিতে প্রায় দেখলাম এবার আটটা ভাষায়, ইংলিশে, আরবিতে, উর্দুতে, ফার্সিতে, ইন্দোনেশিয়া ভাষায়, এমনকি বাংলা ভাষায় লিখে দেওয়া রয়েছে যে মানুষেরা মনে করে যে এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল, কিন্তু এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, অতএব এ কথা ঠিক নয়, এই ধরনের শক্ত করে লিখে দেওয়া হয়েছে। কিন্তু এরপরও কি করে এই ব্যক্তিরা যখন যায় গিয়ে এটাকে শুদ্ধ করার চেষ্টা করে, বলেন দেখেন দেখেন এইখানে যেটা লেখা হয়েছে এগুলি সব নিষিদ্ধ করার জন্য লেখা হয়েছে, আসলে এগুলি ঠিক না, মানে ওই লেখাটাকে শুদ্ধ করার চেষ্টা করে যে এইগুলি ঠিক নয়। অথচ লিখে দেওয়ার মাধ্যমে মুসলিম উম্মাকে ধারণা দেওয়া হচ্ছে যে এই ধারণাগুলি ঠিক নয়। তো এখানে বলা হলো যে মক্কার প্রতিটি ইট পাটকেল এবং সবকিছু হলো বরকতময়, তাই মানুষেরা কি করে সেগুলি গিয়ে নিয়ে আসার চেষ্টা করে। অন্য আরেক জায়গায় বলছেন, এটা হলো মক্কায়, মদিনার মাটির অবস্থা কি, 159 পৃষ্ঠায় বলছেন লেখক, 159 পৃষ্ঠায় বলতেছেন, হাদিস শরীফে বর্ণিত আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করিয়া বলিয়াছেন, যাহার কুদরতি হাতে আমার জান তাহার কসম করিয়া বলিতেছি, মদিনার মাটি প্রত্যেক রোগের জন্য শেফা স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত দিয়ে কিভাবে বললেন, মদিনার মাটি নাকি সকল রোগের ঔষধ। এজন্য হাজী সাহেবরা কি করে, চুরি করে হলেও কিছু মাটি নিয়ে আসার মদিনা থেকে চেষ্টা করে যে এটা দিয়ে অনেক রোগের কাজ হবে। এগুলি শিরকি কথা এবং শিরকি মানুষকে শিরক শিক্ষা দেওয়া হয় এগুলির মাধ্যমেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার বিষয়ে এবং আরো এই ধরনের বরকতময় বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে 113 থেকে 135 পৃষ্ঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দোয়া করার শিক্ষা দেওয়া হচ্ছে, যেটি আহলে সুন্নাহ ওয়াল জামাতের সহিহ আকীদা অনুযায়ী আমরা বিশ্বাস করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওসিলায় দোয়া করা সাহাবাই কেরামগণ রাসূল সাল্লামের জীবদ্দশাও কেউ কোনোদিন করেননি এবং তার ইন্তেকালের পরেও কেউ করেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চাওয়ার মাধ্যমে তারা ওসিলা গ্রহণ করেছেন, কিন্তু তার ব্যক্তিসত্তার মাধ্যমে নয়। কিন্তু আমাদের এ সমস্ত ভাইয়েরা বা বুজুর্গানের দিনরা তারা আকীদা পোষণ করে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দোয়া করা শুধু জায়েজ নয়, বরং দোয়া কবুলের জন্য তাদের কাছে নাকি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তাই বলেন 139 পৃষ্ঠায়, ইহাতে যে কিছুদিন যাবৎ খুদ অসুস্থ থাকে, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তাহার জন্য দোয়া করি। রাত্রে আমি স্বপ্নে দেখি এক ব্যক্তি এক জিনকে সঙ্গে লইয়া আমার নিকট আসিয়া বলিল, ইহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নিকট পাঠাইয়াছেন। সে হাবশির সুরতে আসিয়া আপনার খাদেমাকে ঘুষি মারে। কাস্তালানি বলেন, আমি সেই জিনকে খুব শাসাইয়া দেই এবং এই রকম কাজ যেন সে জীবনে কখনো না করে, সেই জন্য তাহাকে কসম দিয়া দেই। তারপর চোখ খোলা মাত্র আমি দেখিতে পাই খাদেমার শরীরের কষ্টের আর কোনো চিহ্ন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করাতে স্বপ্নে এই সমস্ত অনেক কিছু তারা পেয়ে গেলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় শুধু নয়, বরং তাদের নিকট তাদের বুজুর্গানে দিনের ওসিলায় দোয়া করাটাও হলো তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক অনুরূপভাবে এবারে হজ, এবছরের হজ ছিল, আরাফার দিবস ছিল জুমার দিন শুক্রবার, এবছরে আরাফার দিবস ছিল শুক্রবার। সমাজে একটি কথা রয়েছে, যদি কখনো জুমার দিন হজ আরাফার দিবস হয় তাহলে এই হজটাকে নাকি আকবরী হজ বলে, এই হজটারে আকবরী হজ বলে, এই ধরনের পরিভাষা সমাজে রয়েছে। আসলে আমি চিন্তা করছিলাম যে এই পরিভাষাগুলি ছড়ায় কারা, এবং কোনো ইসে আমি শেষ মদিনাও দেখলাম, মদিনাতে সেই সময় আমরা ছিলাম যখন গেলাম মদিনায় হজের আগে, এক বুজুর্গকে দেখতেছি তিনি তার কিছু মানুষদেরকে নসিহত শোনাচ্ছেন। কি বলছেন যে আপনারা আজকে বড় ধরনের একটা তালিম ফেল করেছেন, মানে সেখানে থাকার সুযোগ লাভ করেননি। কি হয়েছে আজকে তালিমে? আজকে তালিমে বর্ণনা দেওয়া হয়েছে যে এবার শুক্রবারে আরাফার দিবস হচ্ছে, আরাফার দিনটা পাওয়া যাবে শুক্রবার, আর যে ব্যক্তি শুক্রবার আরাফার দিন পাবে সে 70 বছরের হজের চেয়েও বেশি সওয়াব লাভ করবে। এই কথা আমি খুঁজে দেখলাম যে এই বইয়ের মাঝেও সেই সুন্দর কথাগুলি দেওয়া রয়েছে। 201 পৃষ্ঠায় লেখক বলছেন, সে কথাগুলি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, নয় জিলহজ শুক্রবার হইলে সেই হজ 70 বছরের হজ হইতে উত্তম। নয় জিলহজ মানে আরাফার দিবস যদি শুক্রবার হয়, এই যে ব্যক্তি তার হজে এটা পাবে তার হজ 70 বছরেরও হজের চেয়েও উত্তম। তো এই ফজিলতগুলি আর এই আকবরী হজের বর্ণনাগুলি যারা বর্ণনা করে থাকেন, আগে যেটা বলেছি, এগুলির একটি বড় কেন্দ্র হচ্ছে ফজাইলে হজ। যত রকমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে বর্ণনা করছেন, অথচ এর কোনো ভিত্তি ইসলামে নেই, সম্পূর্ণ ভিত্তিহীন কথা, বানাওটি কথা। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়েও এই ধরনের মিথ্যা বানাওটি কথাগুলি বলতে একটু দ্বিধাবোধ হওয়া উচিত ছিল, কারণ যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে আমার নাম দিয়ে মিথ্যা কিছু বর্ণনা দেবে সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। হাদিস সহিহ বুখারী ও মুসলিমের। কিন্তু আসলে সমস্যা কোথায়? সমস্যাগুলি হলো এই হাদিস অসুবিধা নেই, তারা তাদের সুবিধার জন্য এই হাদিসগুলিকে অপব্যাখ্যা দিয়ে বিকৃতি করার চেষ্টা করেছে। তারা এই হাদিসটির অপব্যাখ্যা দেন কি? তারা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার বিপক্ষে ইচ্ছাকৃতভাবে কিছু মিথ্যা বলবে সে তার জাহান্নামে স্থান নির্ধারণ করে নেবে। তারা বলে যে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে কিছু বলি না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে ইসলামের পক্ষে বলি, অতএব এটা হবে জায়েজ, এটাতে অসুবিধা নেই। এ হলো তাদের কাছে নীতিমালা তৈরি করে নিয়েছেন। এজন্য তাদের নীতিমালা হচ্ছে, আপনি যদি মিথ্যা বলেও একজন মানুষকে নামাজি করতে পারেন তাহলে আপনি ভালো কাজ করলেন। মিথ্যা বলেও যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহর নামে মিথ্যা বললেও কোনো অসুবিধা নেই, যদি কাউকে আপনি নামাজি বানাতে পারেন। মানে সকল প্রকার মিথ্যা, এমনকি ইসলামের নাম দিয়ে মিথ্যা বলাটা দাওয়াতের স্বার্থে তারা এটাকে জায়েজ করে দিয়েছে। শুধু জায়েজ নয়, বরং এটা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতের বিষয় দাঁড়িয়ে গেছে। এক্ষেত্রে যেন শিয়াদের সাথে খুব গভীর মিল রয়েছে। শিয়াদের নিয়ম হলো মিথ্যা কোনো অসুবিধা নেই, তাদের নিয়ম তাদের নীতিমালাকে তাদের মাঝহাবটাকে প্রতিষ্ঠিত করার জন্য যত রকমের মিথ্যার আশ্রয় নেওয়া দরকার নিতে তারা প্রস্তুত সবসময়। ঠিক একই আমাদের এই বুজুর্গানের দিনরা তাবলিগ জামাতের ভাইয়েরা বা তাদের লেখকরা বা তাদের আলোচকরাও একইভাবে দিনের প্রচার প্রসারের জন্য যত রকমের মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন নিতে অসুবিধা নেই। তাই তারা শুধু সাধারণ মিথ্যা কেসা কাহিনী নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়েও যেখানে যা প্রয়োজন সেই ধরনের তারা তৈরি করে নিয়েছেন বা সেগুলি তারা ছড়াচ্ছেন। এটি কোনো মুসলিমের কাজ হতে পারে না। কোন মুসলিমকে আল্লাহ এমন দায়িত্ব দেননি যে তোমাকে কি করতে হবে গোটা বিশ্বে ইসলামের দাওয়াত দিয়েই মরতে হবে, তাই সত্য আর মিথ্যার কোনো পার্থক্যের প্রয়োজন নেই, তুমি যা পারো তা বলতে থাকো, এমন দায়িত্ব কাউকে দেননি। বরং হতে পারে জাহান্নামে যাওয়ার জন্য এই কাজটি যথেষ্ট, যে কাজটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মিথ্যা জেনে শুনে সেগুলিতে লিপ্ত না হয়ে বরং সেগুলি থেকে বিরত থাকার আমাদেরকে তৌফিক দান করুন। অনুরূপভাবে বিভিন্ন বই পুস্তকেও পাবেন, বিভিন্ন মানুষের কাছেও পাবেন, হাজি সাহেবরা হজে গিয়ে দেখবেন যে সাত চক্করে, প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া, তৃতীয় চক্করে এই দোয়া, এগুলি নিয়ে ব্যস্ত হয়ে যায়। কোথায় পায়? এগুলির একটি বড় ধরনের কেন্দ্র হচ্ছে ফাজাইলে হজ। এই ফাজাইলে হজে সুন্দরভাবে তারা 202 পৃষ্ঠা থেকে 212 পৃষ্ঠা পর্যন্ত প্রথম চক্করের দোয়া সুন্দরভাবে তৈরি করে তারা দিয়েছেন, দ্বিতীয় চক্করের দোয়া, তৃতীয় চক্করের দোয়া, চতুর্থ চক্করের দোয়া 202 পৃষ্ঠা থেকে 212 পৃষ্ঠা পর্যন্ত এইভাবে দোয়া দিয়ে সুন্দরভাবে তারা তৈরি করে দিয়েছেন। তাহলে বোঝা যায় যে এই প্রতি চক্করের যে দোয়ার বিষয়গুলি সেগুলি এই ফাজাইলে হজ থেকেই সরবরাহ হয়ে থাকে এবং এই ধরনের লেখক ও বইগুলি থেকেই সরবরাহ হয়ে থাকে। এটি অবশ্যই বেদাত, কোনো সন্দেহ নেই, বরং একজন মানুষের জন্য শুধু বেদাত নয়, তাকে সুন্দরভাবে খোলা মনে আন্তরিকভাবে হজ পালনের ক্ষেত্রেও একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কারণ একজন মানুষ তাওয়াফ করছে, এই তাওয়াফের সময় যখন তাকে বলা হলো যে প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া, এটা যদি তার কখনো ছুটে যায় তখন তার মনে একটা দুর্বলতা সবসময় কাজ করবে যে হায়, প্রথম চক্কর করেছি ঠিকই, আমি কিন্তু এই দোয়াটা পড়তে পারিনি, আমার তৃতীয় চক্কর হলো ঠিকই কিন্তু তৃতীয় চক্করের দোয়াটা আমি পড়তে পারিনি, আমার জন্য কি হলো, কিছুটা ঘাটতি হয়ে থাকলো, গ্যাপ হয়ে থাকলো। এই ধরনের একটা দুর্বলতা মানুষের মাঝে একটা সংশয় সৃষ্টি করে দেয়, এটি একদিক। দ্বিতীয় দিক, যারা এইগুলি পাঠ করতে যায় সেটি নিয়ে ব্যস্ত হয়ে থাকে, মানুষকেও কষ্ট দেয়, নিজেও কষ্ট পায়, আর আন্তরিকভাবে নিজের ইচ্ছা মতো সেখানে দোয়া করারও সে সুযোগ পায় না। আরবিও বুঝে না, কিছুই বুঝে না, অর্থ বুঝে না, কিন্তু বই দেখে দেখে তখন কি করে, এই শুধু দোয়াই পড়তে শুরু করে, এটা নিয়ে ব্যস্ত হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী নিয়ম হলো সেই তাওয়াফের প্রতি চক্করে শুধুমাত্র রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ এই অংশটুকুতে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটি বলার নিয়ম। আর বাকি জায়গাগুলিতে ইচ্ছা মতো যার যে দোয়ার প্রয়োজন, যেটাই মনে আসবে সেটাই সে দোয়া করবে, এই ধরনের সহজ নিয়ম ইসলামে দেওয়া হয়েছে। ঠিক অনুরূপভাবে এ কেতাবে আরো বহু ধরনের বিষয় রয়েছে, যেগুলি আগেই বলেছি যে এর প্রতিটি পৃষ্ঠা যদি দেখা যায় যে মনে হয় সেগুলি কি পর্যায়ে রয়েছে। যেমন দেখেন হজ কবুলের ক্ষেত্রে প্রথমের দিকে অনেক আলোচনা, শেষের দিকেও এক আলোচনা এসেছে। 181 পৃষ্ঠায় হজ কিভাবে কবুল হয় না হয় এ মর্মে একটা আলোচনা করতে গিয়ে 13 নম্বর ঘটনায় বলতেছেন, আবু আবদুল্লাহ জাওহারি বলেন, আমি এক বছর আরাফাতের ময়দানে হাজির ছিলাম, সেখানে আমার একটু তন্দ্রা আসায় আমি দেখিতে পাই আসমান হইতে দুইজন ফেরেশতা অবতরণ করিয়া একে অপরকে জিজ্ঞাসা করিল, এই বছর কতজন লোক হজ করিতে আসিয়াছে? সাথী উত্তর দিল, 600,000 লোক হজ করিয়াছে। এক ফেরেশতা আর এক ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, তিনি শুনতেছেন। ছয় লক্ষ লোক হজ করিয়াছে, কিন্তু মাত্র ছয় জনের হজ কবুল হইয়াছে। ছয় লক্ষ লোক হজ করল, মাত্র ছয় জনের হজ কবুল হল। এই কথা শুনিয়া আমি এত মনক্ষুণ্ণ হইয়া পড়িলাম যে মনে চাহিল নিজের গালে থাপ্পড় মারি এবং খুব কান্নাকাটি করি। বেচারা যার সামনে ফেরেশতারা আসে বর্ণনা দিচ্ছে, তিনি খুব ব্যথিত হলেন। এমত অবস্থায় প্রথম ফেরেশতা আবার জিজ্ঞাসা করিল, তাহাদের হজ কবুল হয় নাই, আল্লাহ পাক তাদের প্রতি কিরূপ ব্যবহার করিয়াছেন? যে ছয় লক্ষ মানুষ হজ করল, মাত্র কয়জনের হজ কবুল হয়েছে? ছয় জনের। এখন আবার আরেক ফেরেশতা জিজ্ঞাসা করছে, তাহলে এই ছয় লক্ষর মাঝে ছয় জনের হজ কবুল হলো, বাকিগুলির তাহলে আর হজ কবুল হয়নি? তাহলে আল্লাহ তাদের সাথে কিরূপ ব্যবহার করেছে? দ্বিতীয় ফেরেশতা উত্তর করিল, আল্লাহ পাক রহমতের দৃষ্টি নিক্ষেপ করিয়াছেন, ছয় জনের বদলে ছয় লক্ষ লোকের হজই কবুল করিয়াছেন। মানে এই ছয় জনের বরকতে, ছয় জনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ছয় লক্ষের এই হজ কবুল করে নিলেন। তাহলে বোঝা যায় যে পৃথিবীতে কোনোবার আর হজ কবুল হওয়ার অসম্ভব বিষয় নয়, কবুল হবেই। কারণ কোনো না কোনো এরকম বুজুর্গ তো থাকবেই, তার বদলে কি হবে? বদলতে সবার হজ আল্লাহ কবুল করে নেবেন। আবার বইয়ের শুরুতে দেখবেন যে বুজুর্গরা হজ করতে যাচ্ছেন, একজন ব্যক্তি হজ করতেছেন ঠিকই, কিন্তু মুখ দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক উচ্চারণ করতেছেন না। জিজ্ঞাসা করলো তাকে যে কেন আপনি লাব্বাইক উচ্চারণ করছেন না? তিনি বললেন, লাব্বাইক উচ্চারণ করছি না এই জন্য, আমি মুখ দিয়ে যদি লাব্বাইক বলি আর আল্লাহ যদি উপর থেকে বলে ফেলেন লা লাব্বাইক, তাহলে তো আমি বিপদে পড়ে যাব। তাই আমি হজ করছি ঠিকই, কিন্তু লাব্বাইক উচ্চারণ করছি না। আজীব কারবার। ঠিক অনুরূপ ভাবে সওয়াব, সওয়াবের যে কত হিসাব, সেই হিসাব যে এত বড় পর্যন্ত চলে গেছে যেটা গণনার কোনো সংখ্যা নাই এখন। যেমন 91-92 পৃষ্ঠায় বেশ কিছু সংখ্যা এখানে তুলে ধরেছেন। হযরত হাসান বাসরি বলেন, মক্কা শরীফে একদিনের রোজা বাহিরের 100,000 রোজার সমতুল্য। আমরা জানি হাদিসে শুধু সালাতের কথা বলা হয়েছে, তিনি রোজাও যোগ করলেন। সেখানে 1 দেরহাম খরচ করিলে 100,000 দেরহামের সমান, এবং একটি নেকি করিলে 100,000 নেকির সমান সওয়াব পাওয়া যায়। মানে সব 100,000 গুণ করে দিলেন তারা। তারপর আরো কিছুটা আলোচনা করে বলতেছেন, ওলামাগণ এই হাদিসের অর্থ ইহা নিয়েছেন যে এই হাদিসে প্রত্যেক মসজিদের সওয়াব পূর্ববর্তী মসজিদ হিসাবে বলা হইয়াছে, অর্থাৎ জামে মসজিদের সওয়াব 500 নামাজ নয়, বরং মহল্লার মসজিদ হইতে 500 গুণ বেশি। এই হিসাব মতে জামে মসজিদে 12,500 নামাজের সওয়াব পাওয়া যাবে। মসজিদে আকসার সওয়াব 62,50,00,000, মদিনার মসজিদের সওয়াব 3 নীল বার খর্ব 50 আরব। এই যে কোন অঙ্ক কোন সংখ্যা তা আমার জানা নেই জীবনে। মসজিদের নববী, হ্যাঁ, মদিনার মসজিদের সওয়াব 3 নীল বার খর্ব 50 আরব, এরপর সংখ্যা দিয়েছে। এবং হারাম শরীফের সওয়াব 31 শঙ্খ 25 পদ্ম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ পাকের ভান্ডার অফুরন্ত। তো কত রকমের বিষয় এগুলি বলার অপেক্ষা রাখে না। যে কোনো মসজিদে প্রবেশ করিতে এতেকাফের নিয়ত করিয়া প্রবেশ করিবে, যে কোনো মসজিদে প্রবেশ করিতে এতেকাফের নিয়ত করিয়া প্রবেশ করিবে, তাহা হইলে অতিরিক্ত এতেকাফের সওয়াবও পাওয়া যাইবে। বিশেষ করিয়া হারাম শরীফ এবং মসজিদে নববীতে প্রবেশ করিতে উহার প্রতি লক্ষ্য রাখিবে। যে কোনো মসজিদে প্রবেশের সময় আপনি এতেকাফের নিয়ত করবেন, তাহলে নাকি আপনি এতেকাফের সওয়াব পেয়ে যাবেন। বিশেষ করে আপনি যদি হারামের মসজিদে প্রবেশ করেন আর এতেকাফের নিয়তে প্রবেশ করেন, তাহলে আপনি 100,000 এতেকাফের নিয়তের সওয়াব পেয়ে যাবেন। সওয়াব যত রকমের সওয়াবের ভান্ডার সব এই বুজুর্গানে দিনদের কাছেই আছে। ঠিক অনুরূপ ভাবে এ কেতাবে আরো যে সমস্ত কাহিনী রয়েছে সেগুলি বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে মদিনা, মদিনা জিয়ারতের ক্ষেত্রে এ কেতাবে এমনই গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা যেতে পারে অনেক পৃষ্ঠা সেই মদিনায় জিয়ারতের ক্ষেত্রেই অনেক বর্ণনা এসেছে। আর মদিনা জিয়ারতের ক্ষেত্রে সবসময় উল্লেখ করেছেন তারা যে মদিনা জিয়ারতের ক্ষেত্রে নিয়ত থাকতে হবে মসজিদে নববী জিয়ারত নয়, নিয়ত থাকতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের। কেউ মদিনা সফর করলেই তার নিয়ত হতে হবে, এমনকি হজের চেয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই বড় শিরোনামে তারা লিখে নিয়ে এসেছেন বা আলোচনা করেছেন যে আগে হজ না আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত দিয়ে তারা বর্ণনা দিচ্ছেন। তাদের অনেক বুজুর্গানেদের মন্তব্য এবং বক্তব্য হলো হজের চেয়েও বেশি গুরুত্ব হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কবর জিয়ারতের বিষয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসিন, তিনটি জায়গা ব্যতীত অন্য কোন জায়গায় সওয়াবের উদ্দেশ্যে যাওয়া কখনো বৈধ নয়। একটি হলো বাইতুল্লাহ, দ্বিতীয় হলো মসজিদে নববী, কখনো মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কথা বলেননি, তৃতীয় হচ্ছে মসজিদে আকসা। সুতরাং সম্মানিত সুধীবৃন্দ, এ বইয়ের এ কাহিনীগুলি আমি মনে করি পরে আপনাদেরকে শোনানোটাও সময়ের অপচয় এবং আল্লাহর কাছে হয়তো সেই সময়ের হিসাব দেওয়াটাও কঠিন হয়ে যাবে। তাই এই বিষয়ে আর দীর্ঘ কথা বলার প্রয়োজন মনে করছি না, এতটুকুই শুধু ইঙ্গিত স্বরূপ আমরা বলতে চাই। একজন মানুষ তার হজ নষ্ট নয়, এই বই পড়ে যদি কেউ হজ করে তাহলে তার হজ নষ্ট নয়, বরং তার ঈমান ও আমল সব কিছু নষ্ট হয়ে যাওয়ার এই সম্ভাবনা বেশি রয়েছে। কারণ এ কেতাবে রয়েছে শিরকি কথা, এ কেতাবে রয়েছে বেদাতি কথা, এ কেতাবে রয়েছে কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে বুজুর্গদের নিয়ম ও নীতি অনুসরণ করে চলার এই শিক্ষা দীক্ষায় এ কেতাবে রয়েছে। সুতরাং আমাদেরকে অবশ্যই এ ফাজাইলে হজ এ বিষয়ে সচেতন সতর্ক হতে হবে, যেখানে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে অসংখ্য আলহামদুলিল্লাহ বাংলা ভাষায়ও হজ পালনের জন্য গাইডবুক নির্দেশিকা বই পাওয়া যায়। আলহামদুলিল্লাহ এ বিষয়ে আমারও দুটি লেখনী রয়েছে, একটি বড়, একটি পকেট সাইজ ছোট, এবং আরও এই ধরনের কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যেগুলি যারা লিখেছেন। সকল মুসলিম উম্মাকে বিশেষ করে বাংলা ভাষাভাষীদেরকে আমরা সেই আহ্বানে জানাবো যে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যেগুলি লিখিত সেগুলির আলোকে আমাদের হজ সম্পাদন করা উচিত। আর এ সমস্ত বই পুস্তক থেকে অবশ্যই নিজেকে দূরে থাকতে হবে এবং অন্যদেরকেও দূরে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যারা এই বই লিখেছেন বা অনুবাদ করেছেন এবং প্রকাশ করেছেন ও এই বইয়ের ধারক বাহক এখন যারা, তাদেরকেও আমরা অত্যন্ত নম্রতার ভদ্রতার সাথে আমরা তাদের কাছেও অনুরোধ জানাবো যে আপনারাও আল্লাহকে ভয় করুন, মানুষের কাছে মানুষের মাঝে এ সমস্ত মন গড়া বিষয় কখনো তুলে দেবেন না, বরং এই ধরনের বই প্রচার প্রকাশ করা ও পাঠ করা আপনারা নিজেরা বন্ধ করুন এবং মানুষকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক বিষয়ে জানা ও জানার পথে উৎসাহ দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও আমাদের এই অনুরোধ গ্রহণ করে এ সমস্ত গজামিল ও গাজাখুরি কথাকে বর্জন করে কোরআন ও সহিহ সুন্নাহর পথে তাদেরকেও এগিয়ে আসার তৌফিক দান করুন। আমরা আজকে আর দীর্ঘ করছি না, এখন কিছু সময় একটু প্রশ্ন উত্তর পর্বে যাব, তারপরে আমরা ইনশাআল্লাহ শেষ করব। কোন প্রশ্ন লিখিত থাকলে জিজ্ঞেস। আমাদের ভাই একটি প্রশ্ন করলেন যে শিয়া সম্প্রদায়ের কি হজ করার কোনো অধিকার রয়েছে? আসলে শিয়া সম্প্রদায়ের হজ করার অধিকার রয়েছে কি না, এ প্রশ্নের জবাবে আমরা বলব, শিয়া সম্প্রদায় যদি হজকে স্বীকার করে থাকে এবং মনে করে থাকে তারা যে এটা তাদের ইসলামেও এটা একটি ফরজ ইবাদত, তাহলে তারা করবে বা তাদের করার বিষয় রয়েছে। তবে যতটুকু দীর্ঘ জীবনের আমার জানা, সেখানে যতবারই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং কষ্টদায়ক ঘটনাগুলি ঘটে থাকে, অধিকাংশগুলির পিছনে শিয়া সম্প্রদায়ের মানুষেরাই জড়িত এবং তারা এই সমস্ত কাজগুলি করার চেষ্টা করে। তারা বহুভাবে পদক্ষেপ গ্রহণ করে সেখানে গিয়ে সুন্নিদেরকে কষ্ট দেওয়ার, তাদেরকে বিপদগ্রস্ত করার, তাদেরকে আহত করার, এই ধরনের চেষ্টা করে থাকে। তো আমরা বলবো যে কারো অধিকারকে আমরা বন্ধ করে দিতে পারি না, বরং এটুকুই বলবো যে তারা যদি বিশ্বাস করে থাকে যে ইসলাম, তাদের ইসলামেও হজ রয়েছে, তাহলে তো তাদের অধিকার রয়েছে। আর যদি বলে তাদের অধিকার, তাদের ইসলামে হজ নেই, তাহলে তো তাদের অধিকারও নেই। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে সেই শিয়াদের অনুসারীরা রয়েছে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও জেলাতেও একটি গোষ্ঠী রয়েছে যারা এক পীর সাহেবের অনুসারী। মূলত তাদের এই পীর সাহেব, তারা দ্বাদশ ইমামে বিশ্বাসী। দ্বাদশ ইমামে বলতে শিয়াদের যারা বারো ইমামে বিশ্বাসী, সেই বিশ্বাসী তারাও, এবং শিয়াদের কার্যক্রম তাদের কাছেও দেখা যায়। তারা এবং সেই তাদের অধ্যুষিত এলাকায় যারা বসবাস করে, তাদের পীর সাহেব ও তাদের ধর্মীয় গুরু যারা রয়েছেন, তারা কাউকে হজ করতে উৎসাহিত করেন না। কেন করেন না? তারা দাবি করে থাকেন যে তাদের ওই জায়গাটা, সেটা নাকি কাবার চেয়েও পবিত্রতম জায়গা, নাউজুবিল্লাহ। এজন্য তারা মনে করেন যে এটা যদি কাবার চেয়ে পবিত্রতম জায়গা হয়, তাহলে এটা বাদ দিয়ে কাবায় ওখানে যেতে হবে, এমন বিধান তাদের ধর্মে নাই। এরাও হলো শিয়াদের একটি অংশ। এই ধরনের যদি তাদের কাছে নীতি থেকে থাকে, তাহলে তো তাদের যাওয়ারও প্রয়োজন নেই, তাদের অধিকারও নেই। আল্লাহ তাআলা আলম। প্রশ্ন করেছেন আমাদের ভাই, বিনা প্রয়োজনে স্থির ছবি তোলা কি বৈধ? কোরআন ও সহি সুন্নার আলোকে জানাবেন। জবাব, স্থির ছবি দ্বারা কি বুঝাই? স্থির ছবি দ্বারা যদি এমন হয় যা ক্যামেরায় তোলা হয়, তুলে সেটাকে প্রিন্ট করা হয়, তাহলে বলবো যে অবশ্যই বিনা প্রয়োজনে এটি জায়েজ নেই। যেটা প্রিন্ট করা হবে বা এই ধরনের মানুষের সামনে উপস্থাপন করা হবে, এটি বিনা প্রয়োজনে জায়েজ নেই। প্রয়োজনে জায়েজ হতে পারে, তবে প্রয়োজন বলতে কাকে বোঝায়? কেউ নিজের স্মৃতিকে ধরে রাখার জন্য প্রয়োজন মনে করছে, কেউ কাউকে দেখানোর জন্য প্রয়োজন মনে করছে, এগুলিও প্রয়োজন নয়। প্রয়োজন তাকে বলা হয় যেইটা বিষয় না হলেই হচ্ছে না। যেমন আপনি হয়তো ইসলামের একটি ফরজ ইবাদত পালন করতে যাবেন হজ, এজন্য আপনাকে পাসপোর্ট করতে হবে, আর এই পাসপোর্টে আপনাকে স্ত্রীর ছবি দিতে হবে। এটা একটি ফরজ ইবাদত পালন করা আপনার জন্য ফরজ, আর এটা ছাড়া যদি আপনি কোনো সুযোগ না পান যেতে আপনাকে দেওয়া না হয়, তাহলে এটার নাম হলো প্রয়োজন। এখানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু জায়েজ রয়েছে, এর বেশি নয়। সুতরাং এমনি নিজের আনন্দ ফুর্তি করার জন্য বা বিভিন্ন অনুষ্ঠানকে ধরে রাখার জন্য এই সমস্তকে কেউ যদি প্রয়োজন বলে, এটি শরীয়তের গ্রহণযোগ্য প্রয়োজন নয়। আল্লাহ তাআলা আলম। প্রশ্ন করেছেন, কবর জিয়ারতের দোয়া জানতে চাই। কবরস্থানে একাকী বা সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা যাবে কি না? জবাব, কবর জিয়ারতের দোয়া, যেটি সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটি হচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমাত মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম সালাফুনা ওয়া নাহনু লাহিকুনা বিল আসর ইনশা আল্লাহ ওয়ানাসআলুল্লাহা লানা ওয়া লাকুম আল আফিয়া, এই দোয়াটি সহিহ মুসলিমের বর্ণনা এবং আবু দাউদের দুই বর্ণনার আলোকে। এই ধরনের দোয়াই শরীয়ত সম্মত, তাই কবর জিয়ারতের সময় গিয়ে আপনি এই দোয়াই পাঠ করবেন। এরপরে সুযোগ হলে একাকীভাবে আপনি দুই হাত তুলেও দোয়া করতে পারেন সেই মৃত মুসলিমদের জন্য। এবং এই হাদিসে যে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, আমাদের জন্য এবং তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণ কামনা করছি, এ থেকে বোঝা যায় যে সেখানে দোয়া করা যেতে পারে। আর সেই দোয়ায় মৃত ব্যক্তি এবং জীবিত সকলের কল্যাণের জন্য দোয়া হতে পারে, আল্লাহ তাআলা আলাম। তবে কখনো জীবিতদের দোয়া করার জন্য সেখানে গিয়ে মৃতদের কাছে কখনো দোয়া শুরু করবে না, এবং মৃত ব্যক্তিদের ওসিলায় কখনো দোয়া করবে না। যদি মৃত ব্যক্তিদের কাছে দোয়া শুরু করে দেয় তাহলে এটি অবশ্যই শিরকে আকবার, বড় শের। এ কারণে তার দোয়া তো দূরের কথা, বরং তার দিনেই বাতিল হয়ে যাবে। আর মৃতদের ওসিলায় যদি দোয়া করতে শুরু করে এটি শিরক নয়, তবে এটি হচ্ছে বড় ধরনের বেদাত যা মানুষকে শিরকের দিকে পথ দেখায়, তাই সেটি অবশ্যই নিষিদ্ধ। প্রশ্ন করেছেন, আল্লাহর কুদরতি হাত পা আছে, এ কথা বলা কি ঠিক আছে? জবাব, এই কিতাবটির মাঝেও আল্লাহর কুদরতি হাত এই শব্দটি বহুবার ব্যবহার হয়েছে। কারণ এই কিতাব যারা লিখেছেন বা যারা বিশ্বাস করেছেন তারা হলেন প্রকৃতপক্ষে মাতুরিদিয়া আকিদায় বিশ্বাসী, তারা হলেন মাতুরিদিয়া আকিদায় বিশ্বাসী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদায়ও তারা বিশ্বাসী নয়। মাতুরিদি আকিদায় যারা বিশ্বাসী, আশায়েরি আকিদায় যারা বিশ্বাসী, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত এটাকে স্বীকার করেন না। তাই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতকে স্বীকার করেন না, বরং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতকে কুদরত দিয়ে, নিয়ামত দিয়ে, রহমত দিয়ে অপব্যাখ্যা করার চেষ্টা করেন। সুতরাং তাদের দৃষ্টিকোণ থেকে যে সুতরাং কুদরতি হাত ও পা এ কথাটি বলা সম্পূর্ণ বাতিল আকিদা। বরং আপনি কোরআন ও সুন্নার আলোকে বলবেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত ও পা রয়েছে, কিন্তু সেই হাত ও পা কেমন তা আমরা জানি না। জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার হাত ও পা রয়েছে, তিনি এ সংবাদ দিয়েছেন তার কিতাবে, সংবাদ দিয়েছেন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই আমরা জানি। অতএব আমরা বিশ্বাস করব আল্লাহর হাত এবং পা রয়েছে, কুদরতি বা রহমতি বা নিয়ামতি এ সমস্ত দিয়ে কখনো অপব্যাখ্যা করব না। আর বিশ্বাস রাখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত ও পা মহান আল্লাহর জন্য যেমন হওয়া দরকার ঠিক তেমনই রয়েছে, আল্লাহু তাআলা আলাম। হাফেজ মাহবুব আছে, প্রশ্ন করেছেন, হজের ফজিলত বর্ণনা করে মানুষকে হজের প্রতি উৎসাহ প্রদান করা হচ্ছে, তাতে ক্ষতি কি? জবাব, সুন্দর প্রশ্ন। হজের ফজিলত বর্ণনা করে মানুষকে হজের প্রতি উৎসাহ প্রদান করা হচ্ছে, তাতে ক্ষতি কি? কোনো সন্দেহ নেই ইসলামে হজের ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, অবশ্যই ফজিলত বর্ণনা করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হজের অনেক ফজিলত বর্ণনা করেছেন, যেমন সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুসু ওয়ালাম ইয়াফসুক রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ সম্পাদন করবে এবং এই হজে কোনো রকমের অশ্লীলতা এবং অবাধ্যতায় লিপ্ত হবে না, সে ব্যক্তি হজ সম্পাদন করে সেইভাবে প্রত্যাবর্তন করবে যেভাবে তার মা তাকে নিষ্পাপ হিসাবে জন্মদান করেছে। হাদিস সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস। সুতরাং আপনি হজের ফজিলত বর্ণনা করে হজের প্রতি উৎসাহ দিবেন, কোনো অসুবিধা নেই। সেগুলি হতে হবে অবশ্যই সহিহ হাদিসের আলোকে। কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি বা তার থেকে নির্ভরযোগ্যভাবে প্রমাণিত নয় এমন কথা বলে যদি আপনি ফজিলত বর্ণনা করতে যান, তাহলে আপনার জন্য দুটি অপরাধ। প্রথম অপরাধ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার বিষয়ে ইচ্ছাকৃতভাবে যে মিথ্যা বর্ণনা করবে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। অতএব হজের ফজিলত বর্ণনা করে আপনি মানুষকে হজের দিকে উৎসাহ দিবেন, কোনো বাধা নেই, কিন্তু সেই ফজিলতগুলি হতে হবে নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিসের আলোকে, কখনো মন গড়া বানাওটি বর্ণনার আলোকে নয়। যদি মন গড়া বানাওটি বর্ণনার আলোকে আপনি বলে থাকেন, কোনো মানুষ আপনার বক্তব্য শুনে উৎসাহিত হোক আর নাই হোক সেটি পরের বিষয়, কিন্তু নিশ্চিত জেনে নিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিতভাবে ঘোষণা দিয়েছেন এ কারণে আপনি আপনার স্থান জাহান্নামে নির্ধারণ করে নিয়েছেন। সুতরাং কতটুকু ক্ষতি হতে পারে এটি বলার আর অপেক্ষা রাখে না। প্রশ্ন করেছেন সাধারণ মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামে কোনো কথা বা হাদিস শুনলে বিশ্বাস করেন, কিন্তু সেই কথাগুলো সহি কি যঈফ সেটা কিভাবে জানা বা বোঝা যাবে, দয়া করে বলবেন। জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে কোনো কিছু শুনলে অবশ্যই সাধারণ মানুষ সহজ সরল মনে এটিকে বিশ্বাস করে ফেলে, বিশ্বাস করবেই, এটাই স্বাভাবিক। এজন্য বলবো আমরা অপরাধী হবে সর্বপ্রথম তারা যারা মানুষকে অসত্যের আশ্রয় নিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে, যারা সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে, এরা হলো সবচেয়ে বড় অপরাধী, এতে কোনো সন্দেহ নেই। তারা সবচেয়ে বড় অপরাধী যারা এই ফাজাইলে আমলে বলেন বা ফাজাইলে হজ্জে বলেন বা এই জাতীয় কিতাবে যারা মিথ্যা এই সমস্ত বর্ণনাগুলি বর্ণনা করছেন, এরা হলো সবচেয়ে বড় অপরাধী। এবং এই মিথ্যার কারণে যতজন এই মিথ্যার পথে পা বাড়াবে, তাদের এই মিথ্যা তাদের কাছ থেকে পেয়ে ও পা বাড়ানোর কারণে তারা যত গুনাহগার হবে, কিয়ামত পর্যন্ত যদি এর সিলসিলা চলতে থাকে, সকলের গুনাহগুলি যিনি শুরু করেছেন তাকে বহন করতে হবে। কারণ সহিহ মুসলিমের হাদিস স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাআ ইলা হুদা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা আও মান ইত্তাবাআহা, যে ব্যক্তি হেদায়েতের পথে দাওয়াত দিবে তাহলে এর তো সওয়াব সে পাবে, এবং যারা এই হেদায়েতের অনুসরণ করে হেদায়েতের পথে চলবে সকলের সমপরিমাণ সওয়াব যিনি এই হেদায়েতের পথে দাওয়াত দিয়েছেন সে ব্যক্তি পাবে, আল্লাহ তাকে দান করবেন। অনুরূপভাবে ওয়া মান দাআ ইলা দালালা ফালাহু উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা, যে ব্যক্তি বিভ্রান্তি মিথ্যার দিকে দাওয়াত দিবে এজন্য তো সে গুনাহগার হবেই, উপরন্ত যারা এই মিথ্যা গ্রহণ করে মিথ্যা পথে চলবে তাদের সকলের গুনাহগুলির সমান গুনাহ ওই ব্যক্তিকে বহন করতে হবে। অতএব এই ফাজাইলে হজের মতো কিতাব আর এই ধরনের কিতাব যেগুলিতে এই মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে, বুজুর্গদের নাম দিয়ে মিথ্যা বলা হয়েছে যার কোনো ভিত্তি নেই, সাহাবীদের নাম দিয়ে মিথ্যা বলা হয়েছে যার ভিত্তি নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে মিথ্যা বলা হয়েছে যার ভিত্তি নেই, সাধারণ মানুষ এগুলি পড়ে যখন ধোকা খাবে এবং এই মিথ্যা ভুল ভ্রান্তিতে লিপ্ত হবে, এজন্য এই গুণাগুলি বহন করতে হবে অবশ্যই তাকে যিনি এই বইগুলো লিখেছেন, এবং যারা এই বই প্রচার করে, যারা এই বইগুলি মানুষের সামনে সরবরাহ করে মানুষের মাঝে, তাদেরকে অবশ্যই এর গ্রহণ করতে হবে। অতএব আমরা বলবো যে প্রথম কারণটি তাদের। এখন প্রশ্ন করেছেন সেই কথাগুলি সহি কি জয়ীফ সেটা কিভাবে জানা বা বোঝা যাবে, দয়া করে বলবেন। সেই কথাগুলি সহি জয়ীফ কি না এগুলির জন্য আপনাকে অবশ্যই যাচাই বাছাই করার চেষ্টা করতে হবে সাধ্য সামর্থ্য অনুযায়ী। সকল মানুষের পক্ষে সম্ভব নয়, সকল মানুষ কেন, সকল আলেম বলে যারা পরিচিত তাদের সবার পক্ষে সহি জয়ীফ যাচাই বাছাই করার যোগ্যতা অনেকেরই নেই। তবে এই ক্ষেত্রে আমরা বলবো সহি জয়ীফ যাচাই বাছাইয়ের জন্য আপনি অবশ্যই এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে যোগ্যতা দিয়েছেন, যাদেরকে দক্ষতা দিয়েছেন, তাদের কাছে আপনি অবশ্যই সহযোগিতা নেবেন। অনেকে বলেন যে এত সব কি করা যাবে, আসলে আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি যে আপনি অসুস্থ, আপনাকে কিছু ঔষধ কিনতে হবে, হয়তো বেশি কিছু কেনার দরকার নেই, মাত্র আপনার মাথা ব্যথার জন্য আপনি প্যারাসিটামল ট্যাবলেট কিনতে যাচ্ছেন, আপনি মেডিসিন বিশেষজ্ঞ না, শুধু মাথা ব্যথার জন্য আপনি প্যারাসিটামল ট্যাবলেট কিনবেন। এখন আপনি ঔষধের দোকানে গিয়ে কি করলেন, চক্ষু বন্ধ করে কি আপনি বলেন যে আমাকে প্যারাসিটামল দেন আমি নিয়ে যাই? আপনিও মেডিসিন বিশেষজ্ঞ না হওয়ার পরেও আপনি কয়েকটি দোকানে ঘোরার চেষ্টা করছেন যে আমাকে ভালো কোম্পানির কি করবেন, প্যারাসিটামল দিবেন যেন আমার ভালো কাজ হয়। তাতে এই বিষয়ে বিশেষজ্ঞ নয়, মেডিসিনের বিষয়ে আপনি বিশেষজ্ঞ নয়, এরপরও আপনি খোঁজাখুঁজি করলেন কি আমাকে যেন ভালো মানের প্যারাসিটামল, ভালো কোম্পানির প্যারাসিটামল দেওয়া হয়, এটাই আপনি খুঁজলেন। তাহলে আপনি হাদিসের বিষয়ে এত বিশেষজ্ঞ আপনি নন, ঠিকই কথা, কিন্তু এরপরও আপনি আপনার শরীরটাকে সুস্থ রাখার জন্য যেমন বিশেষজ্ঞ না হওয়া সত্ত্বেও আপনি ভালো সত্ত্বেও আপনি ভালো খুঁজলেন, আপনার ইমানটাকে নির্ভেজাল রাখার জন্য কি আপনি ভালো খুঁজবেন? এটি আপনার দায়িত্ব নয়? অবশ্যই দায়িত্ব। সুতরাং আমি সাধারণ মানুষ এই দুহাই দিয়ে যদি আপনি পার পেতে চান, জেনে নিন পার পাবেন না, কমপক্ষে আপনাকে বিজ্ঞ আলেমদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করতে হবে। এরপর কোন আলেম যদি আপনাকে ধোকা দেয় সেটা অবশ্যই তার বিষয় হবে, কিন্তু আপনাকে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, মহিলারা পুরুষের মতো নামাজ আদায় করার কোনো হাদিস আছে? জবাব, মহিলারা পুরুষের মতো সালাত আদায় করবে, পুরুষের মতো এইরকম হুবহু হাদিস সহিত অবশ্যই নেই, দুর্বল আছে কিনা তাও আমার জানা নেই, কিন্তু মহিলারা পুরুষের মতো নামাজ আদায় করার কোনো হাদিস আছে? আচ্ছা, মহিলারা পুরুষের মতো নামাজ আদায় করার কোনো হাদিস আছে? জবাব, বিষয়টি উল্টা বুঝেছিলাম আমি, হ্যাঁ মহিলারা পুরুষের মতো সালাত আদায় করার হাদিস অবশ্যই রয়েছে। যেমন সহিহ বুখারীর সবচেয়ে প্রসিদ্ধ যে হাদিসটি, সেই হাদিসটি হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 631 নম্বর হাদিস, সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছ। এই নির্দেশটি কার জন্য? শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? জবাব, নারীদের জন্য। হয়তো বলবেন যে কিভাবে আপনি বলছেন নারীদের জন্য? এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন প্রসিদ্ধ সাহাবী মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন। সাহাবী মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এবং বেশ কিছু যুবক প্রায় 20 দিন আমাদের এলাকা থেকে এসে, আমরা নতুন মুসলিম, ইসলাম সম্পর্কে জানার জন্য, শিখার জন্য আমরা বেশ কিছু যুবক 20 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা অবস্থান করলাম, দিন শিখলাম, সকাল সন্ধ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত দেখলাম, তার কাছে দিন জানলাম। এরপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যে আমাদেরও আমাদের পরিবারের কাছে ফিরে যাওয়া দরকার, আমরাও মনে করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদেরকে যাওয়ার অনুমতি দিলে, যাওয়ার সময় আমাদেরকে বললেন এই উপদেশটি, আমরা যখন বাড়ি যাচ্ছি তখন আমাদেরকে নির্দেশ দিলেন যে জেনে রাখো তোমরা যা শিখলা, তোমাদের যাদেরকে রেখে এসেছ, কাকে রেখে এসেছ, স্ত্রী বোন মা ভাই বাবা তাদেরকে, যে তোমরা যাদেরকে রেখে এসেছ তাদেরকে এই বিষয়গুলি তোমরা শিক্ষা দিবে, এক নম্বর বললেন। দুই নম্বর বললেন ওয়াসাল্লু কামা রাইতুমুনি উসাল্লি, আর তোমরা সেভাবেই সালাত আদায় করবে যেভাবে তোমরা 20 দিন আমার কাছে থাকলে এবং আমাকে সালাত আদায় করতে দেখেছো এইভাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশটি যাদেরকে, যে প্রেক্ষাপটে তিনি জারি করেছেন, সেই প্রেক্ষাপট ছিল সেই পুরুষদের জন্য শুধু নয়, বরং তাদের রেখে আসা নারীদের জন্য এই নির্দেশ একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, তাদেরকে ভিন্ন কোনো নির্দেশ দেননি যে তোমাদের পুরুষদের জন্য এই সালাতের নিয়ম আর নারীদের জন্য এই সালাতের নিয়ম, এই ধরনের ভিন্ন কোনো দেননি। এই নির্দেশের আলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের আলোকে এবং প্রেক্ষাপটও আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে এটি নারী ও পুরুষ সকলের জন্যই নির্দেশ, আর এই হাদিস হলো সহিহ। দ্বিতীয় এই ক্ষেত্রে আরো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেমন নিয়ে এসেছেন, একটি অধ্যায় বেঁধেছেন, ওয়াকানাত উম্মুর দারদা তাজলিসু জিলসাতার রাজুলি, উম্মুর দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালাতে বসতেন যেমনই ভাবে পুরুষেরা বসত। এই বর্ণনার আলোকেও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যদি এটার বিভিন্ন জন তাবিল করার চেষ্টা করেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বোঝাতে চাচ্ছেন সুতরাং নারীদের বসার অবস্থাটাও হলো পুরুষদের মতো বসতে হবে। তৃতীয় বিষয় আমরা বলবো, নারীদের জন্য ভিন্ন বিধান তখন যখন স্পষ্ট কোনো বর্ণনা নারীদের জন্য আলাদা করে দিবে। যেমন উদাহরণস্বরূপ সালাতের সতর ঢাকা কতটুকু? সালাতের সতর ঢাকা একজন পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং দুই কাঁধ ঢাকলে এটাই হলো তার সতর ঢাকার জন্য যথেষ্ট। কিন্তু এই সতর ঢাকা নারীদের জন্য যথেষ্ট নয়। নারীদের জন্য সতর ঢাকার বর্ণনা আসলো, তার মাথায় কাপড় থাকতে হবে, সম্পূর্ণ শরীরকে সুন্দরভাবে ঢাকতে হবে, এমনকি পায়ের পিঠগুলি পর্যন্ত ঢাকতে হবে। এটি বিশেষ নির্দেশ এসেছে কার জন্য? নারীদের জন্য। ঠিক তাই বলবো আমরা, সালাতের সাধারণ নিয়মগুলি নারী পুরুষ সকলের জন্য, আর যদি বিশেষ কোনো নির্দেশ এসে যায় নারীদের জন্য আলাদা, তাহলে বুঝবো যে এই ক্ষেত্রে নারীদের জন্য আলাদা নির্দেশ। রুকু করার ক্ষেত্রে কোনো সহি হাদিসে নারীদের জন্য আলাদা নিয়ম আসেনি, সেজদা করার ক্ষেত্রে নারীদের জন্য আলাদা নিয়ম আসেনি, কিন্তু জামাতের ক্ষেত্রে নারীদের জন্য আলাদা নিয়ম এসেছে, তাদের জন্য অপরিহার্যতা নয়। অনুরূপভাবে আরো কিছু কিছু বিষয় নারীদের ক্ষেত্রে আলাদা এসেছে, কিন্তু রুকু, সেজদা, উঠা, বসা, দাঁড়ানো, হাত বাঁধা, এগুলির ক্ষেত্রে নারীদের জন্য ভিন্ন কোনো সহি হাদিসের নিয়ম আসেনি। যেই হাদিসের আলোকে নারীদের আলাদা রুকু ও আলাদা সেজদার কথা বলা হয় সেগুলি অবশ্যই দুর্বল, সেটি অবশ্যই গ্রহণযোগ্য নয়। তাই আমরা বলবো যে ইত্যাদি তিন ধরনের বর্ণনার আলোকে বলবো যে নারী ও পুরুষের এই সমস্ত বিষয়ে, বিশেষ করে রুকু, সেজদা, উঠা বসা, এগুলি একই নিয়ম, কোনো পার্থক্য নেই। বরং যারা পার্থক্য করে থাকেন, নারীরা কি করবে? বুকে হাত বাঁধবে আর পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবে। তাদেরকে আমরা বলবো যে আপনারা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন, নারীদের জন্য এই পার্থক্য কোনো খুঁজে নিয়ে আসতে পারবেন না ইনশাআল্লাহ। যে নারীরা কি করবে? বুকে হাত বাঁধবে, আর পুরুষেরা কি করবে? নাভির নিচে হাত বাঁধবে। এই পার্থক্য আপনারা তৈরি করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন নারীদের জন্য এই ভিন্ন নিয়ম কখনো পাবেন না, বরং সঠিক নিয়ম পাবেন নারী ও পুরুষ সকলেরই। কোথায় হাত বাঁধবে? বুকের উপরে হাত বাঁধবে। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, কাবা ঘর তাওয়াফ করার সময় যে কোনো দোয়া করা যায়, কিন্তু সে দোয়া আরবি ভাষায় করতে হবে নাকি নিজ নিজ ভাষায় দোয়া করতে পারবে? জবাব, সেই দোয়া আরবি ভাষায় হওয়া শর্ত নয়, যেহেতু এটি সালাতের বাইরে, তাই নিজ ভাষায় আপনি দোয়া করতে পারবেন। প্রশ্ন করেছেন, সহি সুন্নার আলোকে হজ বিষয়ে কি কি কিতাব আমরা ক্রয় করতে পারি? জবাব, সহি সুন্নার আলোকে বাংলা ভাষায় যেগুলি কিতাব পাওয়া যায়, যেটা আগে বলেছি যে আমার ওই বিষয়ে লেখা রয়েছে হজ, উমরা ও জিয়ারার নিয়ম বিধান করানো সহি সুন্নার আলোকে, একটি বড় রয়েছে, একটি ছোট রয়েছে, সেগুলি সংগ্রহ করতে পারেন। অন্যভাবে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর লিখিত কিতাব বাংলায় যেটি আল্লামা আলিমুদ্দিন রাহিমাহুল্লাহ অনুবাদ করেছেন সেটিও নিতে পারেন। অন্যভাবে শেখ ইবনে শেখ আলবানী রাহিমাহুল্লাহর কিতাব, সেটিও বাংলা ভাষায় অনুবাদ মনে হয়েছে, সেটিও নিতে পারেন। শেখ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ, তারও লিখিত কিতাব, সেটাও বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, সেটাও নিতে পারেন। অন্যভাবে শেখ সালে ফাউজান আল ফাউজান, তারও লিখিত কিতাব, সেটিও বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, সেটিও নিতে পারেন। সৌদি এক বিশিষ্ট ওলামা পরিষদের সংকলিত যে কিতাব, সেটিও বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, সেটাও নিতে পারেন। প্রশ্ন করেছেন, কোনো মানুষ যদি আল্লাহ নিরাকার এই আকীদা নিয়ে মৃত্যুবরণ করে, তবে সে ব্যক্তি কি পরকালে মুক্তি পাবে? জবাব, সে ব্যক্তির অবস্থা বিধে। কোনো ব্যক্তি যদি অজ্ঞতা বা সমাজের এই ধোকা খেয়ে যদি সে এই বিশ্বাসের উপর অটল ছিল, সঠিক জিনিস সে বুঝার, জানার, শেখার সুযোগ পায়নি, তাহলে আমরা বলবো যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তাকে শাস্তিও দিতে পারেন, তাকে অজ্ঞতার কারণে ক্ষমাও করতে পারেন। আর কোনো ব্যক্তি যদি জেনে শুনে বুঝে স্পষ্ট হওয়ার সত্ত্বেও এটাকে বর্জন করে থাকে, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি 1300 বছর আগেই ফতোয়া দিয়েছেন, এটি একটি কুফরি আকিদা। সুতরাং এ অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে পরকালে তার মুক্তি পাওয়াটি খুবই কঠিন বিষয়, মুক্তি পাওয়াটি খুবই সহজ নয়। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করেছেন, কোরবানি করার সময় 1 থেকে 7 যে নাম দেওয়া হয়, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম দেওয়া কতটুকু ঠিক? জবাব, কোরবানি করার সময় একটি গরুতে যদি 7 ছড়িকে কোরবানি দেওয়া হয়, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানির জন্য যে অংশ দেওয়া হয়, এটিও একটি বিদআত, এটিও একটি বিদআত। কারণ সাহাবায়ে কেরামগণ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বাস্তবে ভালোবেসেছেন, নিজের জীবনের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছেন, সেই সমস্ত সাহাবাই কেরামগণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে তারা এই ধরনের কোনো নমুনা রাখেননি যে তারা রাসূল ইসলামের পক্ষ থেকে কুরবানি করেছেন অথবা সালাত আদায় করেছেন। তাই বলবো যে আমরা এগুলি সঠিক নয়, এগুলি অবশ্যই বাড়াবাড়ি এবং এগুলি বেদাত থেকে মুক্ত নয়, তাই অবশ্যই বর্জনীয়। ওয়াল্লাহু তাআলা আলাম। আমরা আর দীর্ঘ করছি না, এখানে শেষ করতে যাচ্ছি। সর্বশেষ প্রশ্ন এটাই, কেহ কেহ বলেন যে সহিহুল বুখারী ও সহিহ মুসলিম যঈফ হাদিস রয়েছে, এ কথা কতটুকু সত্যি, দয়া করে জানাবেন। জবাব, একটি বিষয় সবসময় মনে রাখবেন, কোন হাদিস সহিহ হওয়া এটি কোরআনের মতো নয়, কোরআনুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সহিহ হিসাবেই নাজিল হয়েছে, এখানে জঈফের কোনো সুযোগ নেই। তো হাদিসের ক্ষেত্রে হাদিসগুলি এইভাবে আল্লাহর পক্ষ থেকে হুবহু সহিহ হিসাবে সবগুলি নাজিল হয়েছে আর আমরা সেটা পেয়ে গেছি এমনটি নয়, বরং হাদিসগুলিও আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। নাজিল হয়েছে সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার ভাষায় সেটি আবার বিকাশ হয়েছে, তার ভাষায় সেটি আবার বর্ণনা এসেছে সাহাবীদের কাছে, সাহাবায়ে কেরামগণ আবার সেটিকে বর্ণনা দিয়েছেন তাবেঈদের কাছে, তাবেঈনগণ আবার তাবে তাবেঈ, এভাবে পর্যায়ক্রমে এসেছে। সুতরাং হাদিসের সহিহ হওয়াটা এটা হলো মুহাদ্দিসদের ইজতিহাদ ও গবেষণার আলোকে হাদিসদের সহিহ হওয়া, মুহাদ্দিসদের গবেষণার আলোকে হাদিসের সহিহ হওয়া, এটি আল্লাহর কাছ থেকে হুবহু এইভাবে সহিহ হয়, সহিহ বুখারী আল্লাহর কাছ থেকে এসে নাজিল হয়েছে বিষয়টি এমন নয়, যেমনই ভাবে কোরআনুল করিম আল্লাহর কাছ থেকে কি সহিহ হিসাবে নাজিল হয়েছে আর আমরা পেয়ে গেছি, হাদিসের বিষয়টি এমন নয়। তো হাদিসের বিষয়টি, সহিহ বিষয়টি হলো মুহাদ্দিসদের ইজতিহাদ, চেষ্টা, প্রচেষ্টা, গবেষণার উপর নির্ভর করে। মুহাদ্দিসগণ তাদের যোগ্যতার আলোকে তারা হাদিসের ক্ষেত্রে অবদান রেখেছেন এবং সহিহ হওয়ার বিষয়টিকে নিশ্চিত করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সাধ্য অনুযায়ী সর্বাত্মকভাবে চেষ্টা করেছেন হাদিসকে, সহিহ বুখারীর হাদিসগুলিকে নিশ্চিত সহিহ করার জন্য, কিন্তু এরপরেও কিছু কোনো হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পরেও আরও দীর্ঘ গবেষণা হওয়ার মাধ্যমে কোনো কিছু দুর্বলতা বের হওয়াটা অসম্ভব নয়। তাই কোনো হাদিসের ক্ষেত্রে এই ধরনের কোনো মতামত আসে যেতে পারে, অসম্ভব নয়। হয়তোবা সেই ব্যক্তির বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সেই সময়ের গবেষণার আলোকে যতটুকু সম্ভব হয়েছে তিনি সংগ্রহ করেছেন, পরবর্তীতে সেই ব্যক্তির বিষয়ে আরও বেশি গবেষণা, আরও বেশি ইজতিহাদ, আরও বেশি চেষ্টা প্রচেষ্টা, গবেষণা চলেছে, যার কারণে সেই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। এই ধরনের কিছু থাকাটা অসম্ভব নয়। তবে কেউ কেউ আবার সহিহ বুখারীর ক্ষেত্রেও মন্তব্য করেছেন, যেমন মওদুদী রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহও ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, সুতরাং সহিহ বুখারীও ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় বলে আমরা সহিহ হিসেবে গ্রহণ করতে নির্দ্বিধায় পারছি না, মওদুদী রাহিমাহুল্লাহরও এই মন্তব্য। এরকম আরও কেউ কেউ মওলানা আকরাম খাও রাহিমাহুল্লাহও এরকম মন্তব্য করেছেন। আমরা বলবো যে এই মন্তব্যগুলি আবার অবশ্যই বাড়াবাড়ি, কারণ যেখানে গোটা মুসলিম উম্মা পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তারা সহিহুল বুখারীকে কোরআনুল করিমের পরেই নির্ভরযোগ্য, নির্ভেজাল ও সহিহ হিসাবে গ্রহণ করে নিয়েছে, তাই আমরা বলবো সবসময় যে এটি অবশ্যই সহিহ। এরপরও দু একটি বিষয়ের ক্ষেত্রে হওয়াটি অসম্ভব নয়, তবে অবশ্যই যত রকমের হাদিসের কিতাব রয়েছে, গ্রন্থ রয়েছে, সবগুলির মাঝে সবচেয়ে নির্ভরযোগ্য, তুলনামূলক যেটি বেশি সেটার নামই হলো সহিহুল বুখারী, অতঃপর দ্বিতীয় পর্যায়ে যেটি সেটার নাম হচ্ছে সহিহ মুসলিম। অতএব বিশেষ করে সহিহ বুখারী ও মুসলিম, কেউ যদি এরকম আপনাকে সংশয় দিতে চায় যে সহিহ বুখারীতেও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সহিহ বুখারীগুলি নির্ভর করে নিশ্চিত হয়ে মানা যাবে না, আমরা বলবো যে এই কথাটি বাতিল কথা, বরং তাকে বলবো বা তাকে আপনি বলবেন যে আপনি নিশ্চিত করে বলেন সহিহ বুখারীর কোনটা দুর্বল রয়েছে, সেটা আমি মানবো না। কিন্তু যেটা সহি বুখারী সকলেই সহি হিসাবে গ্রহণ করেছে সেটা আমি মানব না, এই ক্ষেত্রে আপনি আমাকে বাধা দিতে পারবেন না। বাধা দিতে চাইলে আপনি বলেন সহি বুখারীর কোন হাদিসটি নিশ্চিত দুর্বল, আপনি যদি প্রমাণ করতে পারেন সেটাকে আমি বাদ দিব, অসুবিধা নেই। আল্লাহু তাআলা আলাম। আজকে আমরা আর দীর্ঘ করছি না, এখানে শেষ করতে যাচ্ছি। এতক্ষণ যাবৎ আমরা যে বিষয়গুলি জানলাম সেগুলি যেন আমরা ভালোভাবে মেনে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কোরআন ও সুন্নাহর আলোকে যেন আমরা ইসলাম ভালোভাবে জেনে নিজেরা মানতে পারি এবং অন্যদেরকেও সেই ইসলামের দিকে সঠিকভাবে পথ দেখাতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা এখানে উপস্থিত রয়েছি বিশেষ করে আমাদের মাদ্রাসার স্নেহের ছাত্রবৃন্দ, যারা দিন শিক্ষায় রত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক দিন শিখার জন্য যেমন মেধা শক্তি যেমন সুস্থতার প্রয়োজন সেই ধরনের তাকে মেধা শক্তি ও সুস্থতা দান করুন। তাদের সকলকে একজন খাঁটি মুখলিস আলেম হওয়ার তৌফিক দান করুন। তাদের মাধ্যমে কোরআন ও সহিহ সুন্নাহর শিক্ষা গ্রহণ করে এ সঠিক ইসলামকে যেন সর্বত্র ছড়িয়ে দেওয়া যেতে পারে, আল্লাহ সে তৌফিক তাদেরকে দান করুন। আমরা যেন সকলেই আমাদের সন্তানদেরকেও খাঁটি আলেম হিসাবে এবং খাঁটি মুসলিম হিসাবে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পরিশেষে আপনারা IERF ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন ও মাদ্রাসাতুল হাদিসের এই দাওয়াতে আহ্বানে সাড়া দেওয়ায় আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন IERF-কে এবং মাদ্রাসাতুল হাদিসকে আরও সহযোগিতা দিয়ে সুপ্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته।